This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Dream presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরু হলো আরো একটি আনকোরা এপিসোড এবং এখানে যিনি আজকে সবার সামনে কনফেস করতে যাচ্ছেন তার সম্পর্কে চলুন আমরা প্রথমে একটু পরিচিত হই আরজি রাজুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি হালিম। হালিম ছোটবেলা থেকেই বেশ ধার্মিক ছিলেন, মানুষের উপকার করতেন, কারো বিপদে তিনি এগিয়ে যেতেন, গ্রামের মানুষ তার কাছে সাহায্য চাইলে তিনি তাদের সাহায্য করতেন, আর সেই জন্যই গ্রামের সবাই তাকে প্রচণ্ড ভালোবাসতেন, খেতে ভালোবাসেন হালিম। বিশেষ করে আম তার ভীষণ প্রিয়। খেলাধুলাও পছন্দ করেন হালিম, ভলিবল এবং ক্রিকেট খেলা তার সব থেকে বেশি প্রিয়। আর খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসান তার প্রিয় খেলোয়াড়। এছাড়াও বন্ধুদের সঙ্গে মিশেন, সময় পেলে বিভিন্ন দর্শনীয় স্থান তিনি ঘুরতে ভালোবাসেন। একটা সুন্দর মনও রয়েছে হালিমের। তারপরেও হালিম আর যাহা বলিব সত্য বলব মঞ্চে, কিন্তু কেন তা জানতে আমরা চলে যাচ্ছি আর জি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে আজকে হালিম রয়েছে আমাদের সঙ্গে এবং হালিম তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে আজকে কনফেস করতে যাচ্ছে এবিসি রেডিওতে। আমরা হালিমের সঙ্গে পরিচিত হবার পূর্বে আপনাদেরকে বলতে চাই, বরাবরের মতোই আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠান শেষে তার মূল্যবান মতামত প্রদান করবেন হালিমের জীবনের অপ্রিয় সত্যগুলো শোনার পরে। ফোনে আমি একটু কথা বলে নিচ্ছি তার সঙ্গে, আপনাদেরকে শেয়ার করছি যে সে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, এবং বরাবরের মতো আশা করছি আপনাকে আজকে আমরা পুরো রাত জুড়েই পাবো এবং আপনি আপনার মূল্যবান মতামত গুলো জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওকে প্রিয় শ্রোতা, এসএমএস পোল থাকছে, এসএমএস পোল প্রয়োজন হলে আমরা সাধারণত দেই, এছাড়া দেই না। সেক্ষেত্রে এসএমএস পোল দেওয়া হলে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন। ওকে, আমরা শুরু করতে চাই যাহা বলিব সত্য বলিব, এবং যাহা বলিব সত্য বলিব মঞ্চে এসে যারা কনফেস করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং তারপর ফোনের যে নির্দেশনা আপনি শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। হালিম, আপনি তো জানেনই যে আমাদের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি, একটা হচ্ছে হোয়াট ইজ দ্য স্টোরি, একটা হচ্ছে এন্ডিং অফ দ্য স্টোরি। মানে আপনি যে আজকে, আপনি নিশ্চয়ই অপরাধী যে কারণে আপনি আজকে এখানে কনফেস করতে এসেছেন, কিন্তু অপরাধী হয়ে ওঠার পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে, আমরা সেখান থেকে শুরু করতে চাই। জি, শুরু করুন আপনি।
আমি ধন্যবাদ জানাই এবিসি রেডিওকে আমার অপরাধের কথাগুলো এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমি ছোট থেকে শুরু করি। আমার পরিবারে 4 ভাই বোন, আমরা 2 ভাই 2 বোন, আমরা 2 ভাই বড় আর বোন দুটো ছোট।
আপনার জন্ম হয়েছিল কোথায়?
দেশে
চাঁপাইনবাবগঞ্জে। ওকে,
তো ছোটবেলা ভালোই চলেছে আমার। ছোটতে আমি প্রাইমারি স্কুলে পড়ি, সেখান থেকে আমি ক্লাস 4 এ পড়া থেকে। আসলে কি ভাইয়া, আমি লেখাপড়ায় আমি ইংরেজিটা আমি খুব কম বুঝতাম ছোট থেকে।
আচ্ছা আচ্ছা।
তখন থেকে আমি স্কুলে পড়ালেন বাদ দিলাম, তখন আর পারতাম না ইংরেজি, এখনো পারতাম না ভালো।
মানে এই জন্য কি আপনি পড়ালেখা বাদই দিয়ে দিলেন?
না বাদ দিইনি, তো তখন পারতাম না, তখন আমি এক বছর স্কুলে যেতাম না, তখন দুষ্টুমি করতাম, যেতাম না স্কুলে। তখন আমার আম্মা তখন কি করলো, মাদ্রাসার শিক্ষকের সাথে যোগাযোগ করে আমাকে আলিয়া মাদ্রাসায় দিয়ে দিল।
আচ্ছা আচ্ছা।
ওখানে আমি ফোর থেকে যখন ছাড়লাম, আমাকে ফাইভে আবার ভর্তি করে দিল মাদ্রাসাতে, আলিয়া মাদ্রাসায়। তো সেখানে আমি মাদ্রাসায় করে ফাইভ পড়ি, সিক্সে যখন উঠলাম আবার আমি ওখানে যাই না, ইংলিশ পাই না ভালো মতো, তখন আমি যাই না। আমি মাকে বলি, মা আমি মাদ্রাসায় আর যাবো না, পাই না, তো আমাকে ইসলামী মাদ্রাসায় ভর্তি করে দাও। আমার আর আসল কথা কি ভাইয়া, আমি যেটাই কইতাম আমার মা বাবাকে, আমার ভাইকে, আমার কথাটা কোনটাই ফেলতো না। তো ছোটতে যখন আমাকে দিল, আমাদের গ্রাম ছেড়ে, আমাদের এলাকা ছেড়ে অনেক দূরে আমাকে ছোটতেই দিল, যেখানে যেতে প্রায় পঞ্চাশ টাকা ভাড়া লাগতো আমাদের বাসা থেকে।
আচ্ছা আচ্ছা। প্রতিদিন?
না প্রতিদিন না, ওখানে আমাকে রেখে দিয়েছিল,
ওখানে আপনাকে রেখে দিয়ে
দিয়েছিল। ওখানে থাকতাম মাদ্রাসাতে, ওখানে আমার লজিং ছিল, ওখানে তার বাড়ি খাইতাম আর মাদ্রাসাতে ঘুমাইতাম।
ও লজিং থাকতেন আপনি?
আমি ছোটতেই মাদ্রাসাতে যেহেতু ভর্তি হয়েছিলাম, তো আমার মাদ্রাসাতে যারা বড় ছিল আমাকে খুব ভালোবাসত, হুজুররাও আমাকে খুব ভালোবাসত, প্লাস সব ছাত্ররাও আমাকে ভালোবাসত।
আচ্ছা।
আমার চাইতে ছোট ক্লাস আর কেউ থাকতো না এরকম। তো 2003 সালের দিকে আমি মাদ্রাসায় আমি যাই কিন্তু।
আচ্ছা আচ্ছা।
তো সেখানে মাদ্রাসায় লেখাপড়া করি, পাঁচ সাল পর্যন্ত আমি সেখানে লেখাপড়া করি। তো এর মধ্যে একটা ঘটনা হয়ে গেছে, মাদ্রাসায় দু বছর থাকার পরে আমি ছোট হই তখন, কিন্তু ওখানে মাদ্রাসায় যারা বড় থাকে ভাইয়া, তারা পাশে কিন্তু মসজিদ থাকে, সেখানে কিন্তু ছেলে মেয়ে পড়ায়।
আচ্ছা আচ্ছা।
সেখানে কিন্তু মুঠি উঠাই, চাউল উঠাই,
মুষ্টির চাল,
মুষ্টির চাল ওখানে, ওখান থেকে পাই সপ্তাহে 200-300 টাকা, ওরা এভাবে চলে। তো আমাকে, আমি তখন তো ছোট আর কিন্তু জানতাম, তাদের মতই জানতাম, কিন্তু তাদের মতে গিয়ে পড়াইতে পারতাম ছোট হলো, কিন্তু আমাকে সাথে গিয়ে নিয়ে দিত তাদের সাথে।
জি।
তো দেখতাম অনেকগুলো নিয়ে আসতো, খেলে আসতো করতে। একদিন যে আমাকে সাথে পেয়ে নিয়ে যেত, যে এখানে পড়াইতো যে মসজিদে, সেই মসজিদে কিন্তু একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়।
মানে যে আপনাকে নিয়ে যেত তার সম্পর্ক ছিল আর কি,
ওই ছাত্রীদের মধ্যে একটা মেয়ে।
আচ্ছা।
তো আমি জানতাম না ভাইয়া, আসলে কি আমি ছোট পেয়ে লিখতে পারতাম, বাংলা লেখাটা আমি লিখতে পারতাম ভালো করে। তো ওই কিন্তু লিখতে পারতো না ভাইয়া, আমার চাইতে বড়, কিন্তু
বাংলা পারতো না।
না বাংলা পারতো, কিন্তু লিখতে পারতো না ভালো করে, হাতের লেখাটা ভালো ছিল না।
আচ্ছা।
মোটামুটি আমার লেখাটা ভালো ছিল। তো ওই কি করতো, আচ্ছা আমাকে বলতো কি, হালিম একটা চিঠি লিখতো, চিঠি কি করবেন যে, কইছে বাড়ি পাঠাও, বাড়ির কাছে, কইছে আমার খালাতো বোনের কাছে দেবো, এভাবে আমাকে লিখে নিত ভাই। অনেক রকমের নাম আমি জানতাম, ও মেয়েটার নাম জানতাম, কিন্তু আমাকে নাম নকল করে লিখে নিত, এভাবে লিখে নিত। আমি তখনও ভাইয়া অনেক মেয়েকে দেখে আমি ভয় করতাম, মেয়ের কাছে যেতে আমি খুব শরম করতাম মেয়েদের কাছে। তো কয়েকদিন এভাবে আমার কাছে লিখে নিয়েছে।
কি লিখতেন আপনি সেই সময়টা, মনে আছে?
হ্যাঁ, লিখতো লিখতো কি, প্রিয় অমুক তার নাম দিয়ে লিখতো, বলতো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি,
এই যে কথাবার্তা থাকতো,
অনেক কথাবার্তা থাকতো। তো এভাবে যখন কয়েকবার লেখে ভাইয়া, তখন একদিন কি করে, তার চিঠিটা, সেই মেয়ে কিন্তু একদিন চিঠি দিয়েছে একটা, সেই মেয়ে কিন্তু চিঠি দিত তার একটা ছোট ভাই ছিল তার ভাইয়ের হাত দিয়ে। তো চিঠিটা যখন নিয়ে আসে একদিন তার ভাইয়ার হাতে, তখন হাতে দেখি চিঠিটা, দাম করছি, দেখি কি এটা, তোমার আমাকে দেয় না ভাইয়া, ছোট, অনেক ছোট, তারপরেও দেয় না আমাকে, মানে ওর বোন মানা করে দিয়েছে কাউকে দিবি না ওকে বাদ দিয়ে,
মানে চিঠির উত্তর।
জি। দিয়ে অনেক কষ্ট করে আমি সেই চিঠিটা নিলাম তার কাছ থেকে, নিয়ে দেখলাম চিঠিটা পড়লাম, তো আমি যেভাবে লিখেছিলাম ভাইয়া তার সেম উত্তরটাই দেওয়া আছে। তখন আমি ভাবলাম, আরে তুই আমাকে ছাপিয়ে কাজ করছিস। তখন ভাইয়া আসলে কি, তখন তার জিনিসটা দেখে আমারও মেয়েদের প্রতি আমারও একটা
আগ্রহ তৈরি হলো। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে।
তো আমি ভাবতাম কি, তারা এভাবে প্রেম করছে, আমি কি করতে পারবো না। কিন্তু আমি ভাইয়া আসলে কথা কি, আমি তখন যে স্বাবলম্বী জিনিস আমি সেটা হয়নি তখন।
মানে আপনি আলটিমেটলি একটা কিউরিয়াসিটি জেগেছে আপনার মধ্যে, কিন্তু আসলে সেটা করার মতো বয়স আপনার হয়নি।
জি না। জি। তো এভাবে যখন ভাবলাম কি, ওই মেয়েটার সাথে ই করে প্রেম করে, তখন ওর মধ্যে ভাইয়া ওর চাচাতো বোন, মানে ওই মেয়েটারই চাচাতো বোন ছিল একটা ভাইয়া, ওকে কিন্তু আমার ভালো লাগতো। তখন রোজ যাইতাম, সে যদি কোনোদিন নাক নিয়ে যেত আমি জোর করে তার সাথে যেতাম, আমি বলতাম কি ওই প্রেম করে আমিও করবো, দেখি প্রেমে কি আছে, প্রেম করে কি পাওয়া যায়, এভাবে আমি তার সাথে যেতাম। সে যদি কোনোদিন নাও নিয়ে যেতে যেত, সে যদি আগে চলে যেত আমি পিছন দিয়ে তার সাথে চলে যেতাম।
আপনি গিয়ে ওখানে বসে থাকতেন?
গিয়ে বসে যেতাম তার পাশে। আর ভালো হতো ভাই, আরকি অনেক কলেজ ছাত্র, ওর একলাই পড়াইতে সমস্যা হয়, আমি পড়িয়ে দিই, তাই ভালো হতো। আমি তখন ক্লাস সিক্স এ পড়তাম, তো মেয়েটাও ক্লাস সিক্স এ এরকম। তো আমি ভাবলাম কি, আমি তো তাকে চিঠি লিখে দিয়েছি, আমি একদিন চিঠি লিখবো তাকে, মেয়েটা কি বলে। তো ভাই আসলে কি, আমি মেয়েটার কথা কিন্তু তাদের কাছে শেয়ার করতাম কি ওকে ভালো লাগে দেখতে। ভালো লাগতো
এক ধরনের, ভালো লাগে কাজ করতো।
তারপর আমার আরো আগ্রহ বাড়তো।
আচ্ছা,
তো একদিন কি করলাম, একটা চিঠি লিখলাম। চিঠিটা এইভাবে লিখলাম ভাইয়া কি, আমি তোমাকে পছন্দ করি, তো তার মতামত জানতে চাইলাম। তো চিঠিটা আমি কিভাবে দিব এখন? গেটের বাইরে ডাকলাম, যে আমি সবকিছু ভেঙে বললাম, এ খবর তুমি আমাকে কাজটা করে দিও, ওই চিঠিটা ওই শারমিনের কাছে দিও। সে বললো আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না ভাইয়া, আমি যেহেতু আমার বাসার পাশে বাসার, আমি দিয়ে দেবো।
ওকে,
চিঠিটা নিয়ে গেল ভাইয়া। চিঠিটা নিয়ে যে কি যে করেছে আমি জানি না। তার পরের দিন সে মাসে আসেনি, মাসে আসেনি। আমি আমি খালি চিন্তায় আছি কি আমার কি উত্তরটা পাবো এটা নিয়ে। তার পরের দিন আসেনি, দুদিন তিন দিন আসেনি ছেলেটা
মার
সাথে।
আচ্ছা,
আমি খুব টেনশনে আছি কি উত্তরটা পাবো। তো তারপর দিন একদিন এলো, আমি বলছি কি খবর আছে, উত্তর টুত্তর দিয়েছে কোনো? আমাকে বলছে কি ভাইয়া, যেদিন নিয়ে যাচ্ছি সেটা সেদিন আমি হারিয়ে আসি। কোথায় হারিয়ে ফেলছি? বলছে ওখানে ওদের বাড়ির পাশে আর আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে টিভি আছে, সেখানে ছবি দেখছিলাম বিকালবেলা, ছবি দেখছিলাম। তো ওই আসছিল, আমার মন খেলো দিয়ে তাকে দিব চিঠিটা, ওই ছবি দেখতে আসবে, কিন্তু সেখানে নিয়ে বসছিলাম, সেখানে পড়ে গেছে আর পাইনি আমি। আমি পাইনি তো পাইনি, হারিয়ে গেছি হারিয়ে গেছে, কোনো সমস্যা নাই। তো তারপরের দিন আমি আবার তার সাথে আমি এতে যাচ্ছি, পড়াতে যাচ্ছি ওই মক্তবে মসজিদে।
আচ্ছা,
তো পড়াতে যে ওখানকার একটা ছেলে, ছেলে বলতে বড় মানুষ, বিবাহিত।
আচ্ছা,
আমরা ওকে ডাকছি, ওর সাথে পরিচিত, ওই বোর্ড যার সাথে আমি মসজিদে পড়াতে যাই।
জি,
ওকে ডাকছে, শুনো ওর সাথে আমি ওই একাই গেছি, তো আমি থেকে যেত ওকে, ওই বলছে ওকে ডাকো। আসল কথা কি ভাইয়া, আমি চিঠিতে আমি লাস্টে আমার যাবতীয় ঠিকানা
সব লিখে দিয়েছি,
সব আমি লিখে দিয়েছিলাম, আমার আব্বার নাম থেকে শুরু করে আমার
বাচ্চারা যেটা করে আর কি এটাই হয়। এবং কিছু কিছু কাজ আমরা দেখি যে এই জন্য একটা ব্যাপার আছে, প্যারেন্টাল কন্ট্রোল। এবং ওরা আসলে এইসব জিনিসের প্রতি অনেক বেশি কৌতূহলী হয়, যেসব জিনিস ওদের সাথে গোপনে করা হয় বা ওদের কিউরিওসিটি অনেক বেশি বেড়ে যায়। দেখুন, ওর বড় ভাই যে আসলে মাদ্রাসার বড় ভাই, সে এই ধরনের কাজ ওকে দিয়ে করাচ্ছে বলে ওর একটা কিউরিওসিটি হয়েছে। আদতেও ফিল্ডটা কি বা কি করা উচিত, কেন এটা হয় কিছুই জানে না, এবং সেখানে যে যা হওয়ার কথা আর কি। এবং এই ধরনের কাজ যদি বাচ্চারা করেও ফেলে, সেক্ষেত্রে বাচ্চাদেরকে এমনভাবে ট্রিট করা উচিত যাতে ওরা কোনোভাবেই এইসব জিনিসের প্রতি ওদের একটা নেগেটিভ সেন্স গ্রো না করে। যাই হোক, আমি দেখতে চাই বড় ভাই কি করলো। ওকে, তারপর বলুন তো কি হলো?
তারপরে ওই লোকটা যখন ডাকলো আমরা দুইজনকে, আমাকে বলছে তোমার নাম হালিম, জি, তোমার আব্বার নাম অমুক, জি, তোমার মায়ের নাম অমুক। আমি আশ্চর্য হয়েছি ভাই, আমার এত পরিবারের নাম
সব সে
জানে। তখন আমাকে বাদ দিয়ে ওকে ডাকলো অন্য জায়গাতে, যে ওর হাতে চিঠিটা দেয়নি, কইছে এই দেখো এ কাণ্ড, এই অমুক মেয়েকে চিঠি লিখেছিল। আমরা নিয়ে যাবো, তোমাকে হুজুরের কাছে দিব যেন ওর একটা শাস্তি হয়। তো যাই হোক ভাই, তার সাথে ওই বড় ভাইটার সাথে ওই লোকটা খুব মিল ছিল, তো তাকে ম্যানেজ করেছে খুব রিকোয়েস্ট করে, কি দেখেন এরকম ছোট ছেলে একটা ভুল করে দিয়েছে,
আমি
তখন পর্যন্ত আমি জানিনি কি সে আমার চিঠিটা পেয়েছে। কিছু পর্যন্ত আমার কোন ধারণা নেই যে আমার কিছু কেউ পাই দেয়, হারিয়ে গেছে আরেকটা লিখবো, এভাবে আমার আছে। তো মাসে যখন আইলাম তখন রাত্রে সে আমাকে বাইরে ডাকছে, ডেকে
এই বড় ভাইয়ের নামটা কি ছিল?
বড় ভাইয়ের নাম ছিল মুকসিদুল।
মুকসিদুল মুকসিদ আপনাকে বাইরে ডাকছে? হ্যাঁ। তারপর
তো বাইরে ডেকে আমাকে চিঠিটা দেখেছে, কিছু এটা কাজ চিঠি দেখতো, তখন আমি অবাক হয়েছি
ভাইয়া,
এটা তো আমি লিখেছি, কোথায় পেলেন? আজ আমি না থাকলে তোর কি অবস্থা হয়তো জানিস, কি হয়েছে বলেন? তুই কাকে লিখেছিলি? বুঝলি স্যার মিনকে লিখেছিলাম। তুই এত ভালো লেগেছে, তুই আমাকে বলতে পারিস নি, তুই এভাবে একলাই দাঁতবরি করতে গেলি মানে? তো তখন আমি কি বলবো ভাই, আমি কিছুই বলতে পারি না। তখন আমাকে অনেক বললো কি তোর কি হয়েছে এখানে, তুই এভাবে প্রেম করতে আছিস? আমাকে খারাপ ভাষায় বললো কি তোর।
তখন আপনি কি বলছিলেন?
আমি কিছুই বলতে পারি না শেষ আমাকে, আমি হতভঙ্গ।
আচ্ছা, ওকে।
তো সেটাই আমার প্রথমেই ওই মেয়েকে পছন্দ করি, সেটা তখনই আমার ঘেরা। তারপরে আমি আর কোনো মেয়ের সাথে কিছু করি না, আমি লেখাপড়া ভালো মতো চালিয়ে যাই। লেখাপড়া আমি 3 বছর ভালোভাবে আমি লেখাপড়া করি সেখানে। লেখাপড়া আমার পর্যায়ে গেছি ভাইয়া, আমি ছোট চ্যাংরা, আমি যেখানে আমাকে মসজিদে ওয়াজ করতে বলতো, খুতবা দিতে বলতো, আমি সেখানে পারতাম।
ওকে।
কোনো জালসায় আমাকে গাজাল বলতে বলতো, আমি অনেকগুলো মানুষের সামনে আমি মাইকে গাজাল বলতাম। কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে আমাকে ডাকতো আমার গ্রামে। তো এইভাবে আমি বেড়ে উঠি। তো এক পর্যায়ে মাদ্রাসায় থাকাকালীন আমাকে সবাই ভালোবাসতো, কিন্তু আমার ফ্রেন্ড মাদ্রাসায় আমি ছুটি যাওয়া না থাকতে ভাইয়া আমার ফ্রেন্ড অনেকগুলো হয়ে গেছে, আমাকে সবাই ভালোবাসতো। আমার একটা ফ্রেন্ড হওয়াই তার বাসা রাজশাহী, সে খুব আমাকে ভালোবাসতো ছোট ভাই হিসেবে। তো সব দিক দিয়ে আমাকে হেল্প করতো। প্লাস আরেকটা ছেলে আমাকে মাদ্রাসায় থাকাকালীন খুব ভালোবাসতো, এভাবে দুইজন আমাকে খুব ভালোবাসতো ভাইয়া। তো তাদের হিংসা হইতো ভাইয়া, একজন যে বড় ভাইটা আমাকে ভালোবাসতো, আমি যদি তার সাথে কোন বিকালবেলা ঘুরতে যেতাম ওর হিংসা হইতো, রাত্রে এসে আমার সাথে কথা বলতো না। এভাবে তো এভাবে চলি ভাইয়া। তো যে ছেলেটার সাথে আমার সম্পর্ক আগে থেকে, যে বড় ভাইটা আমার বড়, তো সে একটা সংগঠন করতো, সংগঠনের সাথে জড়িত ছিল। তো তখন তাকে যখন মাসায় কমিটিরা বুঝতে পারে কি সে এক সংগঠনের সাথে জড়িত, তখন তাকে মাসা থেকে বের করে দেয়। তো আমাকে বের করেনি একমাত্র সে মাদ্রাসায় একটা
কি সংগঠন, সেটা
সেটা যাকে বলে জিএমবি।
জিএমবি এটা এই সংগঠনটা করতো সে?
জি, তার সাথে জড়িত ছিল, সদস্য ছিল।
কে ছিল এটা?
আমার এক ফ্রেন্ড।
আপনার এক ফ্রেন্ড? ওকে। তো যাওয়ার পরে মাদ্রাসা থেকে তাকে বের করে দেয়?
তাকে বের করে দেয়।
আচ্ছা।
কিন্তু তার সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুত্বকালে ভালো সম্পর্ক, কিন্তু আমাকে বের করে একমাত্র মাদ্রাসায় এক শিক্ষক ছিল আমার আপন মামার দোস্ত বন্ধু।
ওকে।
তার যাই হোক, তার এতেই আমাকে ইয়ে করেনি, তখন তো আমি বেঁচে গেছি তখন। তারপরও
যেকোনো ভাবে হোক না কেন আপনি বেঁচে গেছেন। আপনি কি জিএমবি করতেন সেই
সময়? জিএমবি করতাম না, কিন্তু আমার পরবর্তীতে বলেছিল কি তুই তার সাথে বন্ধু তার ছিলি, তুই অবশ্যই গিয়েছিস কোথাও, তার জন্য তোকে বের করতো, কিন্তু একমাত্র অভিযোগে লেগে পেয়েছিস, এরকম আমি শুনি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা একটা বিরতির শব্দ শুনতে পেলাম। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও 89.3 এ। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, ফিরে আসতে চাই ঠিক 3 মিনিট পর, সঙ্গে থাকুন। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, 3 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আমার সঙ্গে রয়েছে আজকে হালিম, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে হালিমের কাছে আমি আবারও ফিরছি। হালিম, যেখানটাতে আপনি ছিলেন, যে আপনার ওই বন্ধুটিকে যিনি জিএমবির সঙ্গে জড়িত ছিল এবং তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হলো, এবং সে সময় আপনি কোনো না কোনোভাবে বেঁচে গেছেন আর কি, কারণ ওই বন্ধুর সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল এবং মাদ্রাসা অথরিটি আপনাকে নিয়ে সন্দেহ করেছিল, কিন্তু যদিও আপনি জিএমবির সঙ্গে জড়িত ছিলেন। তারপর
তো ফ্রেন্ডটাকে বের করে দেওয়ার কিছুদিন পর ফ্রেন্ডটাকে গ্রেপ্তার করে পুলিশে।
পুলিশে গ্রেপ্তার করে?
জি। তো ফ্রেন্ডটা জেলখানায় থাকে, কারাগারে থাকে, তার কিছুদিন পর আমি ওখান থেকে আমার মেন চাপের শহরে গেলাম বই কেনার জন্য, মহারাজ সাহেব নতুন বই লাগবে তার জন্য আমি বই কেনার জন্য গেলাম। তো সেই সময় এমন পজিশন ছিল তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিন, তো জিএমবি তখন এই পর্যায়ে ছিল যে জিএমবি সদস্যকে প্রায় ধরতো, তো যারা পাঞ্জাবি টুপি থাকতো তাদেরকে বেশি সন্দেহ করতো এরকম। তো ওখানে মাদ্রাসা আছে একটা চাপাইয়ের, তো ওখানে আরেকটা আমার ফ্রেন্ড ছিল, আমরা দুইজন ছিলাম কিন্তু আমাদের বাড়ির পাশের দুইজনই ওখানে এলাহাবাদ করতাম, তো ওখান থেকে বই কিনতে গেছি চাপমিন চাপাই শহরে। তো তখন পুলিশ এসে উঠাইছি
আপনাদের সবাইকে,
আমাদের সবাইকে উঠাইলো, উঠাই বলি তোরা কোথায় এসেছি? আমরা তখন সব খুঁজে বললাম ভাইয়া কি খবর স্যার, আমরা বই কিনতে এসেছিলাম, আমাদের কোনো কথা শুনলো না, আমাদের তিনজনের হাতে হ্যান্ডকাপ লাগাই থানায় নিয়েছিলাম।
ওকে ওকে,
থানায় নিয়ে যায়।
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
আমি তখন আরবি লাইনে পড়ি।
আচ্ছা, মানে
বাংলা প্রায় নাইনে।
বাংলা প্রায় নাইনে, ওকে।
তো থানায় নিয়ে গেল, থানায় নিয়ে যায় রাত্রি থাকলাম, রাত্রেই তো ভাইয়া পরবর্তীতে যা শুনেছি রাত্রেই আমার ওখানকার থানাতে ফোন করেছে, এই থানা থেকে সদর থানা থেকে আমাদের বাসাতে ফোন গিয়েছে পুলিশ আমাদের থানা থেকে, তখন বলেছি কি খবর আপনার ছেলে হালিম জি ওই তো সদর থানাতে ওকে জিএমবি সন্দেহে ধরা হয়েছে। তো বাড়তে ভাইয়া সব কান্দে, আমি তখন ছোট
ভাইয়া একটা বাচ্চা কত বছর বয়স হতে পারে সেটা সবাই জানেন। যাই হোক, তারপর
এমন পরিশ্রম চলছিল তখন ভাইয়া, কোনো নেতা এসে যে কোনো ইয়ে এসে যে কেউ ছুটি নিয়ে যাবে সে সম্ভব ছিল না তখন। তো আমাদের ওখানে ওরকম কেউ ছুটার মতো ছিল না, আমার বর্তমান আমার পরিবার খুব নিম্নবর্তী, কোনো আমার পরিবারে কোনো কেউ যে এরকম রাজনীতিবিদ বা কেউ ই করে সে বিষয়ে কেউ কারো অভিজ্ঞতা নাই। তো কি করবে, আমার মা অনেক কান্দে তখন, পরবর্তীতে শুনি আসলে কি ভাইয়া যে মার সাথে আমি লেখাপড়া করতাম ও মাদ্রাসা থেকে যদি একটু বলতো আমাদের ব্যাপারে তাহলে হয়তো ছেড়ে দিত। তো আল্লাহর মধ্যে সেখান থেকে নিয়ে এলো, কোনো কিছু হলো না ভাইয়া। তো সন্ধ্যার সময় আমাকে আর আমার ওখানকার যাকে ধরেছিল তার মামা ছিল একটা, তোর মামা পুলিশের একটা পুলিশের সাথে সম্পর্ক ছিল, তার মামা যাই হোক কিছু টাকা পয়সা দিয়ে আমাদেরকে ওখান থেকে পরের দিন সন্ধ্যে আবার রাত্রে আমাকে ছাড়ায় আমাদেরকে দুজনকে।
আচ্ছা,
তো তখন থেকে ওখানে ছাড়িয়ে নিয়ে আসে প্রায় 5,000 টাকা লাগে আমাদেরকে
ছাড়িয়ে নিয়ে আসতে,
আমাকে একাই 5,000 টাকা লাগে। তো তখন 5,000 টাকা দেওয়ার সমর্থ আমার পরিবারে ছিল না, তো বাড়ি যখন এলাম অনেক বকা দেয় বাড়িতে, তুই কি করতে গেলি, আসলে তুই নষ্ট হয়ে গেছিস, নাহলে তুই উল্লে তুই কি করতে যাবি, কিন্তু আমি
বাড়ির লোকজন আপনাকে সন্দেহ করছিল।
তো তখন খুব খারাপ লাগছিল ভাইয়া, আমি গেছি ভালো কাজে আর আজ আমাকে এরকম ই করে। তো তারপরে আমি কিছু করিনি ভাইয়া, তারপরে আমার মা আর ও মাদ্রাসায় দিল না, ও মাদ্রাসায় যেহেতু একটা কাজ করলো না একটা সুপারিশ করলো না ও মাদ্রাসায় যেতে হবে না। তো আমি আরেক আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে ভাইয়া, সেখানে আমি ভর্তি হই, সেখানে ভর্তি হয়ে ওখানে কিছুদিন ক্লাস করার পর আমি আর ওই ইসলামী মাদ্রাসায় আমি আর করার ইচ্ছা হলো না। তো আমি ইসলামী মাদ্রাসায় যখন পড়তাম তখন যখন আমি বাইরে পড়তাম আমাকে যখন লজিং দিয়ে আমাকে বাইরে রাখা আসতো, তখন ভাই আমি যখন বাড়ি আসতাম বাড়ি এসে বাড়ি আসলে আমাকে লোকজন খুব ভালোবাসত, প্লাস মসজিদে যেদিন খুতবা হতো আমি মসজিদে খুতবা দিয়েছি।
ওকে,
তো আমি যখন বাড়ির বাড়ির পাশে মাদ্রাসায় পড়তে লাগলাম ভাইয়া, তখন আমি খারাপ ছেলে বলতে যারা নেশা খেলে জুয়া খেলে তাদের সাথে আমি মিশতে লাগলাম। তো তাদের সাথে আমি বাগানে আমাদের দিকে তো আমাদের তারপরে তো বাগান অনেক ভাইয়া, বাগানে যেতাম, বাগানে যে তারা দেখতাম আপনার জুয়া খেলে, জুয়া বলতে তাস দিয়ে খেলে টাকা। তো দেখি তাদের খেলা।
আপনি কি মাদ্রাসায় পড়াশোনা ছেড়ে দিলেন?
না, তখন বাড়ির পাশে মাদ্রাসা দেখবো,
মাদ্রাসায় যাচ্ছেন না?
না, বাইরে যাচ্ছি না, মাদ্রাসায় বাড়ির পাশে পড়ছি। তো বাড়ি থেকে ক্লাস করি মানে ওখানে সকালে ক্লাস করতে হবে 10টা 11টা দিয়ে ছুটি, সারাদিন বাড়িতে থাকি, এই সারাদিন বাড়িতে থাকি, তখন ছেলেপিলা গ্রামের ছেলেপিলার সাথে আড্ডা মারি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি আর দেখি তারা জুয়া খেলে, তখন তাদের একদিন দুদিন দেখতে আমি তাদের সাথে আমি খেলতে লাগি,
জুয়া খেলতে শুরু করেন?
জি।
ওকে, কি ধরনের জুয়া খেলতেন সেই সময়টাতে?
জুয়া খেলতাম তাস দিয়ে টাকা হারা টাকা ছাড়াছাড়ি।
আচ্ছা,
তো এভাবে আমি এক পর্যায়ে এমন নেশায় আমি জুয়ার তৈরি করেছি ভাইয়া যে আমার পকেটে টাকা নেই, তো বাড়িতে কোনো জায়গা বাদ ডাকিনি খুলতে কি এই জায়গাতে টাকা, এই জায়গাতে মনে হয় টাকা পাবো। একবার একদিন খেলতে গেছি ভাইয়া টাকা নেই, যেটি হারিয়ে গেছি বাড়িতে এসে দেখছি টাকা নাই কোথাও, অনেক জায়গায় খুঁজেছি বাড়িতে কেউ নাই, একা একাই খুঁজছি কোথায় পাই না। তো এক জায়গায় দেখছি ভাইয়া আমার এক জায়গাতে অনেকটি টাকা আছে, প্রায় 1,000 টাকা, আর তখন যদি 1,000 টাকা পেতাম অনেক টাকা। তো 1,000 টাকা ওখান থেকে আমি 200 টাকা নিয়ে গেলাম, দিয়ে 200 টাকা হারিয়ে গেলাম। আবার এসে কি করলাম, আবার 300 টাকা নিয়ে গেলাম, আবার 300 টাকা হেরে গেলাম। একটা ছোট্ট মানি ব্যাগে টাকা দিয়েছিল, আমি 1000 কত টাকা ছিল খুচরা, আমি সব মানি ব্যাগটা সহকারে আমি নিয়ে গেলাম ভাইয়া। তখন মানি ব্যাগটা সহকারে নিয়ে গিয়ে আমি সবজি টাকা হেরে গেলাম। তো হারার পর তখন বাড়িতে এখন কি কি বলে আমি জবাব দেবো বাড়িতে, কিছু আমি পাই না। তারপরে থাকি, সেদিন জানতে পারে না টাকার কথা, পরবর্তীতে যখন জানতে পারলো তখন আমাকে জিজ্ঞাসা করলো, তখন আমি বলি যে হ্যাঁ আমি টাকা নিয়েছি। তখন তো তা এত আমাকে ভালোবাসতো আমার আব্বা আম্মা ভাইয়া, তো আমাকে তাও বাড়িতে কিছু বলেনি টাকা চুরি করার পরও, শোনার পরও। এবার আমার বড় ভাই যদি এই কাজটা করতো তাহলে আমার বড় ভাইকে অনেক মেরেছে এর আগে, মারতো। তো এভাবে চলতে থাকি ভাইয়া, পরবর্তীতে আর ও কাজ করি না বাড়িতে, করি বাড়িতে চুরি করি না অবশ্যই, কিন্তু নিজের যে পকেটে দুটো থাকে ওই টাকা নিয়ে আমি খেলি, জুয়া খেলে ছাই নাই তখনও, জুয়া খেলি। আর প্লাস আমার মা
কি চুরি করে করে আপনি জুয়া খেলেন?
জি, আমি চুরি করতাম, প্লাস বাড়ি থেকে চাইতাম দিত, খরচ করার জন্য চাইতাম দিত, ওই টাকা দিয়ে আমি খেলতাম। আর মাসায় যাওয়া আমার ওখানে মানে জুয়া খেলতে যায় আমার গ্রামে প্রায় সব জেনে নেয়, তখন সবাই বলে কি ওই মাদা সব করে আবার জুয়াও খেলে। তো এই দেখে আমার মা আসায় আমার আর যেতে ইচ্ছে করে না ভাইয়া।
আচ্ছা,
আমি তখন ইসলামী মা আসায় আমি ছেড়ে দিলাম,
ছেড়ে দিলাম।
জি, তখন আমার বড় ভাই যায় বিদেশ, দুবাই,
দুবাই চলে যায়।
জি, আমার বড় ভাই তখন ফোন করে বাড়িতে বলে ওই তো আসলে নষ্ট হয়ে যাইছে, তো ওর হেল্প ভালো আছে বাড়িতে, বলে আমাকে জেনারেল দাও, এসএসসি পরীক্ষাটা যদি পাস করতে পারে তাও কোনো বাহিনীর চাকরি তাকে ঢুকিয়ে দেবো টাকা টুরি দিয়ে, এভাবে বলে। তো তখন আমাকে মার সাথে আমি তখন নাইনের নাম রেজিস্ট্রেশন করলাম ভাই, জেনারেল লাইনে পড়ার জন্য আলিয়া মারা সাহেব নাইনের নাম রেজিস্ট্রেশন করলাম। তো নাইনের নাম রেজিস্ট্রেশন করে মা সাহেব যাই স্কুলে, যাই যাওয়ার পরে ওখানে একটা ভাবি ছিল আমার বাড়ির পাশে, সে একটা মেয়ের কথা বলে আমাকে, আমার গ্রামের মেয়ে।
আচ্ছা,
তো কথাটা বলে কি ওই মেয়েটাকে একজন জিলাপি দিছিল খাবার জিনিস, আমাকে বলছে কি শুনছি অমুক ছেলেটা অমুক মেয়েকে জিলাপি দেখে মেয়েটা লাইনে। তখন মেয়েটার প্রতি আমার একটু একটু ভালো লাগে কি মেয়েটা এরকম যে ওই জিলাপি দেয় নেয় না খাবার জিনিস দেয় নেয় না, তখন আমার ভালো লাগে। আমি বলতে তাহলে মেয়েটা আসলে তাকে লাইক করে না বা ভালোবাসে না তার জন্য নেয় না। তখন মেয়েটার প্রতি আমার একটু একটু, মেয়েটা আমাদের গ্রামের মধ্যে দেখতে মোটামুটি ভালোই ছিল ভাইয়া, সবার মুখে শুনতাম মেয়েটার নাম, কিন্তু তখন থেকে আর মেয়েটা আমার আত্মীয়ের মধ্যে পড়ে বলতে আমার বোনের বিয়ে দিয়েছি। তো আমার যে আমার বোন জামাইটা আছে, বোন জামাই খালাতো বোন মেয়েটা।
আচ্ছা,
তো মেয়েটার প্রতি কারণ আমাকে আমার মনে হলো ভাইয়া কি মেয়েটাকে আমি অফার দেবো, কিভাবে দিই, আমি তো জীবনে কাউকে দিইনি, একবার তো দিয়েছি ছোটবেলায় তখন তো আমি ধরা খেয়েছি, তখন কিভাবে দেবো, কাউকে হাত দিয়ে দেবো না সরাসরি বলবো। তখন আরেকবার ভাবলো ভাইয়া কি কাউকে একবার অন্যজনে হাত দিয়ে দিয়েছি, তখন এই বাড়ির বাইরে তখন তো কেউ জানতে পারেনি, আর এখন যদি দিই এখন বাড়ির পাশে সব তো জেনে নিবে। তো তার পথে খুঁজি কোথায় পাবো আমি ডাইরেক্ট বলবো তাকে। তো ওদের বাড়ির পাশে একটা দোকান ছিল, এক দোকানে যাই আমি বসে থাকতাম, তখন সে বাড়াইবে আমি যাই বলবো। তো একদিন দেখি সে দোকানের পিছন দিয়ে হেঁটে গেছে, তো আমি চট করে সামনে থেকে পিছনে চলে গেছি, আমি ওকে যাই বলছি কি ইয়াসমিন দাঁড়াও, তখন সে দাঁড়িয়ে বলছে কি বললেন, আমার কিছু বলতে পারি না। তখন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে গেল, সে বলছে কি বলেন না কি বলবেন, আমি বলছি আজকে আচ্ছা ঠিক আছে আজকে যাও অন্যদিন বলবো। তো এবার যখন সে তখন চলে গেলো তখন আমার মনে ই করতে লাগলো কি আমি কি যেন বললাম না কথাটা, খুব খারাপ লাগতে লাগলো আমার বাড়ি এসে আমার যেন কেমন লাগে খারাপ লাগলো, আমি বলে দিতাম কি হতো না হতো, দেখ আর মুখে বলতে পারলাম না। তখন আমার বাড়ির পাশে একটা ছোট চাচাতো বোন ছিল, তার আমি একটা ফের পত্র লিখলাম, আমি পত্র লিখতে পারতাম ভাইয়া খুব ভালো করে, খুব ভালো করে বলতে আমি খুব ছন্দ করে লিখতাম।
যে প্র্যাকটিস আপনাকে করে দিয়েছিল আর কি আপনার ওই বড় ভাই,
বড় ভাই প্লাস এমন কে চিঠি লিখতাম ভাইয়া, তো সে চিঠি আমি আমার চাচাতো বোনের হাত দিয়ে ওই মেয়েটাকে এখনকে আমি চিঠি দিই।
আচ্ছা,
তো চিঠিটা নিয়ে সে আমাকে পড়েছে, পড়ে তার হাতকে ফেরত দিয়েছি, বলছে কি এরকম হালিম আমার কাছে 92টা ঘুরে বেরিয়েছে,
এরকম হালিম আমার পিছনে 92টা ঘুরে বেরিয়েছে। ওকে,
তো আমি শুনে খুব আমার খারাপ লাগলো কি 92টা ঘুরে বেরিয়েছে, আর আমি প্রথম তোকে অফার দিলাম পাইলাম না, এক টাকা প্রথম দিয়ে তো তার কাছে চিঠি পৌঁছেনি, চিঠি পাইনি, আর তোকে তোর কাছে পৌঁছে তুই আবার ফেরত দিলি, চিঠিটা যদি রেখে দিতি তা হতো।
আচ্ছা,
তো ভাইয়া খুব খারাপ লাগলো তখন, তো খারাপ লাগলো প্লাস তার উপর আমার তার প্রতি জিদ থাকলো,
একটা জিদ চাপলো মেয়েটার প্রতি। ওকে,
তখন থেকে আমার মেয়েদের প্রতি জিদ চাপলো একটু একটু করে, কি এখন থেকে আমি যে করে হয়েছে মেয়েটাকে আমি পড়াবো। তো একদিন আমার বোনের অনুষ্ঠান একটা হলো, বাচ্চা আমার বোনের বাচ্চা হবে, তাই অনুষ্ঠান করলো। তো ওই অনুষ্ঠানে ওই খেতে এসছে, তো খাওয়ার পর ওই একা একা এখন বাড়ি যাচ্ছে, ও বাড়ি থেকে। তো বাড়ি যাচ্ছে, তখন আমি সাইকেল নিলাম, সাইকেল নিয়ে তার পিছন পিছন গেলাম। যে বলছি ইয়াসমিন কি খবর, তোমাকে যে চিঠি দিয়েছিলাম তুমি ফেরত দিয়ে দিয়েছো। তখন বলার পর কইছে এখন আমি কোনো চিঠি লিখতে পারবো না, এখন আমার চলছে পরীক্ষা।
ওকে,
তো আমি বলছি ঠিক আছে, তোমার আশায় থাকলাম, আর কিছু বললো না, চলে গেল। এভাবে থাকি ভাইয়া, তার আশায় অনেক দিন থাকি। তারপরে আরেকটা চিঠি লিখলাম তাকে, আরেকজনের হাত দিয়ে তাকে ফের দেওয়াইলাম, চিঠিটা সে রেখে দেয়। চিঠিটা রেখে দিয়ে একটা চিঠি দেয়, এভাবে দেয় কি, হালিম তুমি তোমার আমার যে সম্পর্ক, এই সম্পর্ক কখনো মিলন হবে না, তো অতএব কেউ কারোর পরিবার, তোমারও পরিবার মেনে নিবে না, আমারও পরিবার মেনে নিবে না, অতএব আমাদের এই সুন্দর জীবনটাকে নষ্ট করিও না, তো তুমি আমাকে করে ভুলে যাও, আর আমাকে এভাবে আর ডিস্টার্ব করিও না। দিয়ে
ওই যে মেয়েটাকে আপনি চিঠি দিতেন, ওই মেয়েটা আপনাকে রিপ্লাই দিয়েছে,
রিপ্লাই দিচ্ছে। লাস্টে একটা কথা লিখছে ভাইয়া, কি তোমাকে ভালোবেসে জয় করে নিলাম, এই কথাটা লিখছে। অথচ ফার্স্টে লিখেছে কি তুমি বিরক্ত করিও না, আমাকে ভুলে যাও। লাস্টিকে লেখাটা আমি ফলো করলাম ভাইয়া, ওই লেখাটার প্রতি আমি থাকলাম না, এই মেয়ে আমার প্রতি আছেই, একটু না একটু দুর্বল আছেই। তখন থেকে আমি তার পিছিয়ে লেগে থাকলাম, সে মানা করতো, তারপর আমি তাকে পত্র দিতাম। তখন ফোন ছিল না আমার কাছে, ছিল না তাদের বাড়িতে, ছিল না।
ওকে,
তো আমি দিতাম পত্র, দিতাম এভাবে পত্র দিতে দিতে কয়েকটা পত্র দেওয়ার পর ওই আমাকে ভালোবাসে কয়ে পত্র দেয়।
আচ্ছা,
পত্র দেয়, দেখা করি ভাইয়া, দেখা করি বলতে সে স্কুল যায়, বলে কি বাগানে অমুক জায়গাটা আছো, অমুক জায়গাতে দেখা হবে, সেখানে যাই দেখা করি, এভাবে যাই। তো হঠাৎ এভাবে থাকতে থাকতে হঠাৎ মেয়েটা আমার সাথে কথা বন্ধ করে দেয়, চিঠি দেওয়া বন্ধ করে দেয়। অন্যজনের হাত দিয়ে আমি বলি কি বাবার কি করে বলো না কেনা, আমার সাথে কথা বলো না কেন, বলছে ওর সাথে আর সম্পর্ক রাখবো না। তখন আমার আরো জেদ জেগে যায় ভাইয়া, তখন থেকে কি করলাম, যাকে আমি একটু না করলাম টাচ, না করলাম কিছু, আর সে মেয়ে আমার কাছ থেকে দূরে সরে যায়, কি দোষ পেলো আমার। তো এরপর থেকে, তখন থেকে আমার ভাইয়া জেদ জাগলো, এরপর থেকে আমি যতটা মেয়ের সাথে আমি সম্পর্ক করবো, ততটা মেয়েকে আমি না টাচ করে না নষ্ট করে আমি ছাড়বো না।
এই এই ঘটনার প্রেক্ষাপটে আপনার মনের মধ্যে ধরনের জেদ তৈরি হলো?
জি ভাইয়া, তখন থেকে আমি মেয়েদের প্রতি আমার প্রচুর আমার রাগ হয়ে গেল তখন থেকে। তুই, আমি তোকে এত রকম করে ভালোবাসলাম, অনেক রকম তাকে অনেক তখন ভালোবাসছিলাম ভাইয়া, আমি প্রথম তাকে আমি ভালোবাসি।
এই ধরনের ঘটনা জেবিএসবি তে প্রথম নয়, এরকম বহু রকমের ঘটনা আমরা পেয়েছি যে মূলত একজনের সাথে এরকম আচরণ পাওয়ার পরে ছেলেদের মনে এই ধরনের একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ইভেন মেয়েরা কতটুকু করেন সেটা আমরা জানি না, কারণ এই ধরনের কেস মেয়েরা আসলে এরকম লোকসমক্ষে খুব একটা স্বীকার করতে চান না। তারপরেও এই যে ব্যাপারটা যে একটা মেয়ের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছি বলে অনেকগুলো মেয়েকে সাথে এখন বাজে ব্যবহার করতে হবে, এই সেন্সটা কিভাবে গ্রো করে আমরা ঠিক জানি না। এটা সাইকোলজিক্যাল নিশ্চয়ই ব্যাখ্যা আছে, বহুবার আমরা শুনেছি, আমাদের সঙ্গে ডক্টর ফাজুল ইসলাম আছেন, তিনি হয়তো বলবেন অনুষ্ঠানের শেষে, বাট দিস ইজ ভেরি রং, অ্যাবসলিউটলি রং। কারণ একজনের অপরাধের শাস্তি বা একজনের ভুল অন্য কারোর উপরে চাপানো ঘোরতর অন্যায়, যদিও মানুষ এই কাজটা করে থাকে কিন্তু সেটা ভয়াবহ রকমের অপরাধ। বলুন তারপর।
তখন থেকে ভাইয়া মেয়েদের প্রতি আমার রাগ হয়, আর তখন ফার্স্ট ভাইয়া আমি সিগারেট খাওয়া শুরু করি, তখন থেকে
সিগারেট খাওয়া শুরু করি।
তো এভাবে যাই দিন, কিছুদিন পর আমি তার পিছু ছাড়ি না, আমি আমার ইচ্ছা কি আমি তাকে যেই করে হোক আমার এত আনবই, আজকে আনবই। এইভাবে কিছুদিন আবার যাওয়ার পর আমি আবার পত্র লিখি, পত্র লেখার পর কিছুদিন এভাবে বিরক্ত করার পর, তারপরে কি ভাইয়া জানেন
মেয়েটার নাম কি ছিল?
তার নাম ইয়াসমিন।
ইয়াসমিন, ওকে।
তো এই কথাটা আজ কেউ জানে না, আজ আমি বলছি, তাকে আমি তার বাড়িতে কালার করার জন্য করেছিলাম ভাইয়া, একটা পত্র লিখতাম অনেক খারাপ ভাষায়, বলতাম কি ইয়াসমিন তুমি আজকে আইলা না, সেদিন এসেছিলে আমার কাছে, তুমি স্কুল যাওয়ার পথে আমার বাসায় উঠেছিলে, তোমার এভাবে
অশ্লীল কথাবার্তা।
দিয়ে চিঠিটা একটা পাঁচটাকে নোটে ভাঁজ করে পিন আপ করে আমি তাদের গেট দিয়ে তাদের ভিতরে চালিয়ে দিই। পরবর্তীতে শুনতে পাই তার ভাবি চিঠিটা পাই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি এখানে, আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে এখান থেকে জানার চেষ্টা করব কি হয়েছে। আজকে এখানে একেবারেই প্রত্যন্ত অঞ্চলের সেই চাঁপা নবাবগঞ্জ থেকে আসা একটি ছেলে, যার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনারা এখানে শুনছেন। আমরা বিশ্বাস করি গ্রামের অনেক অনেক ছেলের জীবনের অপ্রিয় সত্যের সাথে হয়তো এই যে মেইলি ব্যাপারটা ওর জীবনে ঘটেছে সেটা অনেকখানি মিলে যাবে। শুধু একটা কথাই বলতে চাই যে যারা এ ধরনের ঘটনায় মুখাপেক্ষী হয়ে স্মোক করা শুরু করেন, ধূমপান করেন, এটা এক ধরনেরই বাচ্চামো এবং খুবই ভুল, খুবই অন্যায় একটা কাজ, নিজের ক্ষতি করা। অনেকেই হয়তো ধূমপান দিয়ে শুরু করেন, পরবর্তীতে বিভিন্ন রকমের ড্রাগ নেওয়া শুরু করেন, এগুলো আসলে কোনো সমাধান দেয় না এবং এটা চিরতরে আপনাকে শেষ করে দিতে পারে, যার বহু উদাহরণ আমরা আমাদের যাহা বলিব সত্য বলিব দেখিয়েছি। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও 89.2 এ। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, সঙ্গে রয়েছে রাজু, সঙ্গে রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু। ফিরছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতার, সময় 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও 89.2 এ। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার যারা তারা, এবং সঙ্গে রয়েছে আজকে হালিম, সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছে ছেলেটি, যার ভাষা শুনেই আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন এবং তার জীবনের অপ্রিয় সত্যগুলো সে এখানে উন্মোচিত করছে। আমরা তার কাছে আবারও ফিরতে চাই। হ্যাঁ, তারপর হালিম এবার ভাবি পেল।
জি, তার ভাবি পেয়েছে এভাবে, তার একদিন তার ভাই পেয়েছে, তার মা পেয়েছে, তার মা পেয়েছে, তার মা পড়তে জানে না, তখন তার ভাবিকে দিয়ে পড়ালছে। এভাবে একদিন দি, তখন সে মেয়ে যা হোক চাপে পড়ে হোক আর আমাকে ভালোবেসে হোক, আবার আমার সাথে সম্পর্ক রাখে। তখন সম্পর্কে রেখে আমাকে বলে কি এই কাজগুলো কি বলতো, কিন্তু আমি কখনো স্বীকার খাইতাম না যে আমি করিনি। কিন্তু আমার হাতে লেখা কিন্তু ওই চিন্ত, কিন্তু আমি এই লেখাগুলো আমি অন্য জনের হাত দিয়ে আমি লেখে দিতাম ভাইয়া। তো এভাবে তখন সে আমার সাথে সম্পর্ক রাখে, তখন আমি ভাবতে থাকি এবার তোকে আমি ছাড়ি না, ছাড়বো না, এবার তোর সাথে আমি যেটা হয় একটা করবো। তো একদিন আমি তার বাসায় যেতে চাই, তো সে না কষ্ট করে, তার সাথে ঝগড়া হয় না দেওয়ার রাখি, কিন্তু পরবর্তী দিন সে রাজি হয় এবং তার বাসায় যায়। আর তার বাসায় যায় ফার্স্ট তার সাথে আমার ফিরে কালি দিয়েছেন। তার পরবর্তীতে তার সাথে আমার ভালো সম্পর্ক যায়। তখন আমার ভয় থাকে না আর ভাইয়া, কি তুই এবার যাবি যা, আর ভয় নাই, আমি যা পাওয়ার পেয়ে নিয়েছি, এবার তুই কার কাছে যাবি যা।
যে মেয়েটার সাথে, যে মেয়েটাকে নিয়ে আপনার রাগ হলো এরকম ভাবে, সেই মেয়েটার সাথে আপনি এই ধরনের কাজ করলেন।
জি,
এবং তারপর আপনার ভিতরে এরকম একটা চিন্তা ভাবনা হয়েছে যে ঠিক আছে এবার তুই যার কাছে যাবি যা, আমার যা পাওয়ার দরকার তুমি পেয়ে গেছে।
জি, তো পরবর্তীতে ভাইয়া সে মেয়ে যা হোক আর কার ছেলের সাথে কথা বলে, তো আমার তখন আমার রাগ সহ্য হয় না, তখন খুব খারাপ লাগলো আমাকে ছেলেটার সাথে কথা বলতে। তো মেয়েটার সাথে আমি একটা গোপন নাম্বার কথা বলতাম ভাইয়া, তো ছেলেটা যখন মেয়েটার সাথে কথা বলছে তখন কনফারেন্স করে দিয়েছে ছেলেটা, আমাকে শুনেছে, তো আমি শুনতে পাচ্ছি মেয়েটার কণ্ঠ। তো মেয়েটা ওকে বলছে এই নাম্বারটা কার, তো আমি শুনতে পাচ্ছি আর নাম্বারটা কিন্তু আমার, ওকে এই নাম্বারে আগে কিন্তু আমি বিরক্ত করতাম। আমার খুব কষ্ট লেগেছে ভাইয়া, কি তুই আবার, আমি তোকে এত কিছু করলাম, তুই আবার অন্য ছেলের সাথে তুই সম্পর্ক রাখিস, তো ঠিক আছে এবার আমি তার কোনো প্রমাণ রাখিনি, আমি যে তার সাথে কিছু করেছি বা কথা রাখি, কথা বলেছি বা কিছু করেছি, কোনো প্রমাণ রাখিনি। আমার আরেকটা জিদ রাখ হলো ভাইয়া, কি এবার তোর সাথে আমি যা করবো আমি প্রমাণ রেখে করবো, তাহলে তুই আর পরবর্তীতে আর কোনো ছেলের কাছে যেতে পারবি না। তো আর পরবর্তীতে তার বাসায় আমি আবার যাই ভাইয়া, যে একসাথে ছবি তুলি, ছবি তোলার পর আমি সেখান থেকে চলে আসি, আসার পর ছবিগুলো আমি নিয়ে থাকি, সে তারপর থেকে সে আর কোথাও যেতে পারে না।
মানে আপনি কি চাচ্ছিলেন, আপনি আপনি একবার বলছিলেন যে মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে সুতরাং এখন আর কোনো ইন্টেনশন নেই, আবার এটাও চাচ্ছেন না যে সে কোনো ছেলের সাথে মিশুক, আপনি আসলে কি চাচ্ছিলেন?
সে যদি অন্য ছেলের সাথে মিশতে চাইছিল আমার খুব খারাপ লাগতো,
তখন আপনার খারাপ লাগতো। ওকে,
তো যখন ছবিগুলো আমি নিয়ে নিলাম ভাইয়া, তখন সে যদি আমার কাছ থেকে একটু দূরে সরতে চাই, তো আমার সাথে যদি একদিন কথা না বলেছে, দুদিন কথা না বলেছে, আমি অন্যজনের হাত দিয়ে আমি বলেছি কি দেখ ওকে বলিস কি তোর সমস্যার এই ছবি কিন্তু আমি ফ্ল্যাশ করে দিব। তারপরে আমি কি করি ভাইয়া, সে কথা বলেনি যখন, তার বাসার নাম্বারটা দিয়ে আর তার একটা ছবি আমি পোস্ট করে দিই ফেসবুক, আমি ফেসবুক কিন্তু আগে থেকে চালাতাম, তো আমি তার বাসার নাম্বারটা আর তার একটা ছবি আমি ফেসবুকে দিয়ে দিলাম। তো তার ফেসবুকে কিন্তু ছবি নাম্বারটা পাইয়া কিন্তু তার বাসাতে ফোন করে, তাকে অনেক তার ভাই ধরে অনেক রকম বলে। সে তখন থেকে আমার কিছু কখনো ছাড়তো না, জানতো কি সে আমি যদি কিছু তাকে ছাড়ি তাহলে সে অনেক কিছু করবে, এরকম তখন থেকে সে আমার কাছে ভালোভাবে থাকতো ভাইয়া, কিন্তু
এক ধরনের ব্ল্যাকমেইল করে মেয়েটাকে আপনি যেভাবে হোক ম্যানেজ করেছেন।
জি
ওকে, বুঝতে পেরেছি।
তো এভাবে আমার পরিবারে তখন আমাকে দেখে কি আমি লেখাপড়া ভালো মতো করছি না, আর আমি আগে পাঁচ অক্ষ নামাজ পড়তাম ভাই, তখন আমি এগুলো মেয়েদের সাথে সম্পর্ক রাখালে আর আমার এই জুয়া খেলার এতে আমি নামাজ ছেড়ে দিচ্ছি, ভালো মতো নামাজ পড়ি না। আমার আব্বা কিন্তু পাঁচ অক্ষ নামাজ পড়ে ভাই, আমার আব্বা কোনো কোনো নেশার বিন্দু নেই। আমরা শুনেছি আমার আব্বা ছোট থেকে গরু চড়াচ্ছে, কোনো একটা বেরি বা কোনো কিছু খাইনি। তো আমার আব্বা খুব আমাকে গালি দিত, নামাজ পড়তাম না, তাই খুব খারাপ লাগতো ভাইয়া। তারপরও কিছু করার নাই, বাড়িতে থাকতে হবে, কোথায় কোথাও যেতে পারতাম না। তো এভাবে থাকি আমি এসএসসি পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে ভাইয়া, আমি যখন এসএসসি আমার পরীক্ষা দেওয়া হয় তখন মেয়েটা কিন্তু আমার আমার কাছ থেকে আবার সরে যাওয়ার চেষ্টা করে, তখন আমার পরীক্ষার রেজাল্টটা খারাপ হয় বলতে পয়েন্ট ভালো আসে নাই।
আপনাকে বুঝতে পারছি যেটা, আপনাকে পাত্তা দিত না
জি
সামহাও, আর আপনি যেভাবেই হোক না কেন, জোর জবরদস্তি করে হোক বা যেমনি হোক না কেন, তার কাছ থেকে আপনি অ্যাটেনশন আদায় করার চেষ্টা করছেন
জি।
ওকে,
তো তখন ভাইয়া এইভাবে যাই পরীক্ষা, রেজাল্টটা খারাপ হয়, তখন এসএসসি পরীক্ষা দিই, রেজাল্টটা আসে, ইন্টারে ভর্তি হই। ইন্টারে ভর্তি হওয়ার পর ইন্টার পরীক্ষা দিব, এইচএসসি পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে ইংলিশ, আমি ইংলিশে পুরো আগে থেকে কিন্তু খুব দুর্বল ছিলাম ভাইয়া। তো ইংলিশ একটা প্রাইভেট নিই, একটা মাস্টারের কাছে, আমাদের গ্রাম ছেড়ে কিছু দূর যেতে হয়। তো আমরা এখান থেকে যাই, চারটে পাঁচটা ফ্রেন্ড যাই, আর তার মধ্যে দুইটা মেয়ে ফ্রেন্ড যাই, আমরা একসাথে যাই প্রাইভেট পড়তে আসি। তার মধ্যে ভাইয়া একটা মেয়ে কিন্তু আমাকে লাইক করে এটির মধ্যে। তো মেয়েটা, আমরা সাইকেলে যেতাম, কিন্তু কোনো কোনো দিন মেয়েরা যেত কোনো যানবাহনে, আর কোনো ছুটির দিন বা কোনো একদিন হেঁটে যেত, কিছু পাইতো না।
আচ্ছা,
তখন সারে বলতো কি দেখো তোমরা চার পাঁচজন চার পাঁচটা সাইকেল নিয়ে আসছো, তখন তোমরা ওরা দুইজনকে তোমরা উঠে নিও। তো সারে যখন বলতো তখন আমরা উঠে নিতাম, কিন্তু মেয়েটা আমার সাইকেল ছাড়া অন্য কাউরের সাইকেল উঠতো না।
আচ্ছা,
তো আসতো আর যেত মেয়েটা, আমি যখন সাইকেল চালাতাম ভাইয়া সে পড়তো না, অথচ এক আধ যদি ব্রেক ট্রেক করতাম সে আমাকে জড়িয়ে ধরতো, এরকম করতো। আমি বুঝতাম না কেন আমাকে এরকম করেছে, আর আমার সাথে গল্প করতো, বলতো কি আরেকটা মেয়ে যেত, তার নাম বলতো কি ওই তোমাকে জানো হালিম, ওই তোমাকে নিয়ে একটা কথা বলেছে। কি কথা? কয়েছে তোমাকে নাকি ওর ভালো লাগে। আমি বুঝি না, ওই কখনো এই কথা বলতে পারে না। তো যাই হোক, এভাবে থাকে। তো ভাই আমি দুই দিন আমি প্রাইভেটে যেতে পারি নাই। তো মেয়েটা আমার বাসায় চলে এসেছে একদিন, আমি অসুস্থ ছিলাম, এসে আমার ভাবি আছে, বড় ভাবি আছে, তো বাড়িতে কিছু বলতে পারলো না আমাকে। আমাকে বললো হালিম একটু বাইরে যাওয়া, ওই বাড়ি যাওয়ার সময় ওই এখন আমি বাড়ি যাবো, তো বাড়ি যাওয়া বুঝাচ্ছে, চলো তাকে আগায় দিতে যাই ভাইয়া। তখন সে আমাকে বলে তার মনের কথা, কি দেখো হালিম তুমি দুই দিন যাও নি, তো আমার খুব খারাপ লেগেছে, তাই আমি তোমাকে দেখতে গেলে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সে যখন বলে ভাইয়া, তখন তখন কিন্তু আগের মেয়েটার সাথে আমার সম্পর্ক আছে।
আচ্ছা,
তো আমি কিছু বললাম না তাকে, আচ্ছা ঠিক আছে আমি কালকে যাবো, সেখানে প্রাইভেটে আসো। তো সেখান থেকে যাই, তো আবার যে মেয়েটা আবার আমার সাথে কথা বলে, কি খবর হালিম তুমি কিছু তো বললে না সেদিন। তো আমি তখন বললাম দেখো তোমরা তো জানো একটা মেয়ের সাথে আমার সম্পর্ক আছে। বলছি হ্যাঁ জানি, না ইয়াসমিনের সাথে সম্পর্ক ছিল, তো এখন নাই তার সাথে বলছে। তো আমি বলছি না আছে, বলছি না, ও বলছে না নাই। তখন যাই হোক এভাবে যাই ভাইয়া, তো একদিন ওই আমাকে পত্র লিখলো একটা, অনেক রকম করে পত্র লিখলো। আমি বললাম আমি ই করলাম কি যাও দুটো মেয়ের সাথে আমার থাক। তো তার পত্রটা আমি গ্রহণ করি, তার পত্রের উত্তর আমি দিয়ে পাঠাই তাকে ভালোবাসি বলে। তো আমি পরবর্তীতে জানতে পারি সে একটা ছেলের সাথে প্রেম করতো, কিন্তু আমি সে ছেলেটার মুখে তার খালাতো ভাইয়ের মুখ থেকে জানতে পারি মেয়েটা নাকি অনেকটি ছেলের সাথে প্রেম করেছে। তো মেয়েটা নাকি এটা অভ্যাস,
মানে যে মেয়েটা আপনাকে বলছে
জি
লাভ করে। ওকে,
তো সে মেয়েটি একদিন কি বলো প্রাইভেটে আসি, প্রাইভেটে আসার সময় আমার ইংলিশ গ্রামারটা নিয়ে গেছে, যাইয়া আমাকে বলে কি অর্ধেক বাড়ির পাশে কিন্তু বাজার লাগে একটা, একদম বাজারে আসবা, আর বাজারের দিন আইসা নিয়ে যাবো এটা। তো আমি বলছি ঠিক আছে আসবো না, গেলাম যে বাসায়। আমি একটা ফ্রেন্ড, আমি একাই গেলাম না, আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গেলাম। ফ্রেন্ডকে নিয়ে যাওয়াতে আমার খুব রাগ, যাই হোক সে একটা
আমার ফ্রেন্ডকে নিয়ে আসতো
জি, যাই হোক সে আমাকে কিছু একটা করতো। তো যখন ফ্রেন্ডরা আমরা তার মা ছিল আর ওই ছিল, তার মারা আমার সাথে গল্প করছিল, তো বাইরে বাড়ি এলাম, আসার চাবি সুদ খাইতে দিল ভাইয়া। তখন বাইরে বাড়ি এলাম, বাইরে বাড়ি এসে বইটা কিন্তু নিয়ে আসিনি, তখনও বাইরে বাড়ি এসে আমার ফ্রেন্ডটা আর তার মা গল্প করে। তখন ওই আমাকে বলে কি হালিম বইটা নিবা না, তখন বইটা নিবা না বলে তখন ওই ভিতরে গেলো, তখন আমাকে ইশারাতে ডেকে গেলো। যাই হোক ভাইয়া আমাকে ডাকলো, যখন সে বললো কি তুমি তাকে কিনে নিয়েছো, সেখানে কিছু না, সে আমাকে একটা শিখাই, তো সেখান থেকে সেই মেয়েটাকে আমি ভালো মনে করতাম না, কি যে নিজের ইচ্ছায় আমাকে এত কিছু করতে যাই, তো আমি এরপর যাব না। তো মেয়েরা ওখান থেকে যাই, তো যে মেয়েটার সাথে আমার সম্পর্ক, তো আমি ইন্টার পরীক্ষার সময় আইলো, ইন্টার পরীক্ষা দিলাম, ইন্টার পরীক্ষাতে একই কেন্দ্র হয়ে তখন আবার ওই মেয়েটা আমার সাথে খারাপ ই করে আচরণ
করছে।
জি, তো আবার সে ই করে, যাই হোক আমি আসলে কথা হয়ে তাকে নিয়ে আমি খুব মেতেছিলাম, তাই জন্য আমি লেখাপড়া ভালোভাবে করতাম না, ইন্টার পরীক্ষাতে আমার ইংলিশে ক্লস আছে,
ইংলিশে ক্লস।
জি, তো বাড়িতে বললো আমার বড় ভাই ওখান থেকে বিদেশ থেকে বললো কি ওকে মানে ওকে বিদেশ পাঠিয়ে দাও, বিদেশ পাঠিয়ে কোন দেশে পাঠাবে এখন, ওই সিঙ্গাপুরে পাঠাও, তো সিঙ্গাপুরে এখন পেরাতে গেলে এখন ট্রেনিং করা লাগবে, তো কোথায়, তো ঢাকায় আমাকে পাঠালো আবদুল্লাহপুরে ট্রেনিং করতে সিঙ্গাপুরে যাওয়ার জন্য। এর মধ্যে কিন্তু থেকে গেছে ভাইয়া, ওই অ্যাসমিনের সাথে সম্পর্ক থাকাকালীন বাড়ির পাশে এক ভাবির সাথে আমার সম্পর্ক হয়, সম্পর্ক হয় বলতে আমার ফোন ছিল, আমার ফোনে সেই কথা বলতো, তাই সেই কথা বলতো, আর ভাবিটা দেখতে ভালোই ছিল ভাইয়া, তো সবাই ভাবিটাকে নিয়ে অনেক কিছু কথা বলতো, দোকান পাশে অনেক কিছু কথা বলতো, তো তারপর থেকে আমার একটা আগ্রহ জাগতো কি আসলে ভালো মেয়েটা। তো যাই হোক, তাকে পাওয়ার জন্য আমি অনেক কিছু করেছি, আমার আমার ফোনের টাকা আমি নিজে রিচার্জ করে তাকে তার আত্মীয়দের সাথে কথা বলাইতাম, এরকম করতাম। তো এক পর্যায়ে ভাবিটার সাথে আমার এমন এক রিলেশন হয়, যেমন একটা অবিবাহিত ছেলে মেয়ে যেরকম প্রেম করে তার সাথে আমার সেরকম প্রেম হয় একটা, ভাবিটা আমাকে একদিন না দেখলে থাকতে পারে না, কিন্তু আমি তার প্রতি এতটা ই ছিলাম না, শুধু আমি এটুকুই তার তার কাছে ছিলাম কি তাকে আমি ইউজ করব, ব্যবহার
করবো,
এটাই আমার সিদ্ধান্ত কি তার সাথে আমার অত কিছু সম্পর্ক করে না, শুধু তাকে আমি ব্যবহার করবো এটুকুই। এইভাবে আমি তার মন গলাই, আমাকে একদিন পর পর প্রতি রাত্রে আমাকে ডাকা লাগে, যখন তার স্বামী থাকতো না আমাকে সে ডাকতো রুমে দেখে, কিন্তু ভাই আমাকে শুধু তার সাথে আমাকে ফিজিক্যাল রিলেশন করতে দিত না। তো এভাবে তার সাথে অনেকদিন এভাবে আমার যাই, রাত্রে যাই, কোনো দিন যদি সে ডাকতো আমি যদি না যেতাম সে অনেক রাগ করতো। একদিন আমাদের গ্রামে ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে ভাইয়া, তো ওই মাহফিলে সবাই গেছে, তো আমার ইচ্ছা কি আমার বাড়িতে কেউ না তার বাড়িতে কেউ না কিছু যদি আমি আজকে যাব তার বাসায়, তো আমি গিয়েছি, আর সেই ভাবছে কি তার স্বামী নাই, তার স্বামী ওয়াজ গেছে আসবে না এখন, তো আসল কথা বাইরে দরজাটা লাগাইতে ভুলে গেছে, যে আমি যে খাটে শুয়ে তাদের খাটে শুয়ে আছি, আর সে শুয়ে ছিল না আমার পাশে, কিন্তু আমার পাশে বইয়েছিল, আর এর মধ্যে দরজা খুলেই তার স্বামী সরাসরি ঘরে, হু ঘরে এসে দেখে বাতি অফ, অন্ধকার আমরা দুইজন, তখন তার স্বামী সেখান থেকে কিছু না বলে তার রুমে যেয়ে শুয়ে পড়ে, তখন আমি কি বলবো সেখানে দিশা পায় না ভাইয়া, আমি হতভম্ব, এখানে কিছু বলার নাই আমি।
স্বামী কি আপনাকে চিনতো?
জি।
স্বামীটা কি ছিল?
এমনি কৃষক।
ওকে ওকে।
আমাদের বাড়ির
পাশের সঙ্গে সম্পর্ক ছিল?
জি।
ওকে।
তো আমার ভালোভাবে চিনতো ভাই, আমাকে ভালো মনে করতো, সবাই গ্রামের আমাকে ভালো মনে করে,
মাই গুডনেস,
আমাকে কেউ কোনো কোনো সন্দেহ করতো না কোনো জিনিস নিয়ে।
তারপর
তো যখন এভাবে দেখে নেই, তখন সে তার রুমে যেয়ে শুয়ে পড়ে, তখন আমি আমি একটা বাহান দিয়ে একটা সুযোগ নিয়ে বলি কি তোমার বোন তোমার দুলাভাই ফোন করছিল, তাই আমি ফোনটা দিতে এসেছিল, সে কিছু সে তো বুঝে ফেলেছে ভাই কি সে কি করতে এসেছিল।
মানে এটা কি ওই কৃষককে গিয়ে আপনি বলছিলেন? এটা
আমি চলে আসি, তখন যাই হোক মেয়েটার মুখে আমি পরবর্তী শুনি সারা রাত নাকি সে মেয়েটা তার পা ধরে পড়ে থাকে, বলে কি দেখো হালিম তাকে নিয়ে আমাকে যেটা ভেবেছে সেটা নাই, মেয়েটা সবকিছু তার সঙ্গে খুলে বলে কি দেখো সে আমার সবকিছু নিয়েছে কিন্তু তার সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি, তার সাথে আমি কখনো বিশ্বাস করিনি। তারপরে থেকে মেয়েটা প্রচুর কষ্ট করে যায়, যদি কোনো অসুখ হতো বা কিছু হতো তাহলে বলতো কি হালিমের জন্য তোর অসুখ বা এভাবে মেয়েটা আমার জন্য প্রচুর কষ্ট করে, তার পরবর্তী তো মেয়েটা আমাকে ভুলতে পারিনি ভাইয়া।
এগুলো কি গ্রামে জানাজানি হয়ে যায়নি?
না, এটা গ্রামে জানা শুধু সেই জেনেছিল আর তার স্বামী।
তার স্বামী পরবর্তীতে তার সঙ্গে সংসার করেছে?
করেছি, এখনো আছে বর্তমান।
ছেলে মেয়ে ছিল ভদ্রমহিলা?
জি।
কয় ছেলে মেয়ে?
এখন বর্তমান তিনটে।
সেই সময় যখন আপনার সঙ্গে সম্পর্ক ছিল?
দুইটে।
দুঃখজনক। ওকে বলুন তারপর।
মেয়ে আমাকে একদিন বুঝাই বললো কি দেখো হালিম একদিন জেনেছে, এখনো কিছু করে নাই কিছু বলে নাই, কিন্তু দ্বিতীয় দিন যদি জানে সমস্যা আছে, তো এইভাবে সে মেয়ে আমার কাছ থেকে সরে যায়, তা আমি আর কিছু বলি না মেয়েটাকে, এইভাবে যাই। ইন্টার পরীক্ষাতে আমার যখন ক্লাস এলো তখন আমাকে পেঠিয়ে দিল ট্রেনিং করতে সিঙ্গাপুর যাওয়ার জন্য, আমি ট্রেনিং করি এখানে, ট্রেনিং আসি দুই তিন মাস হওয়ার পর আমি বাসায় যাই। বাসায় যেয়ে আমি আবার ইয়াসমিনকে আমি ফোন দিই, বলি কি আমি বাসায় এসেছি, তো আমি তোমার কাছে আসছি। তো সে না করতে পারে নাই, তো আমি যাই তার কাছে। যেয়ে অনেক রাত্রে প্রায় দশটার দিকে যাই ভাইয়া, তার সাথে আমার অনেকবার ফিজিক্যাল।
ওকে ফাইন, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু নো হোয়াট হ্যাপেন্ড দেয়ার, বাট বুঝতে পারছি যে এক ধরনের অনৈতিক সম্পর্ক তার সাথে আপনার ছিল এবং সেখানে একটা টানাপোড়েনের ব্যাপার ছিল এবং এর মাঝখানে অন্য কেউ ঢুকে পড়ছে এবং সেখানেও এক ধরনের জড়িয়ে পড়ার ব্যাপার ছিল। ওকে, তারপর কি হলো?
তো থাকি থাকতে তো হঠাৎ তার রুমের কিন্তু তখন দরজা ছিল না ভাইয়া।
একই ঘটনা এখানে ঘটেছে?
জি,
মানে সব যে রুমে যাচ্ছেন আপনি সেখানে দরজা খোলা?
জি। তো আমি আর দুজন শুয়ে আছি ভাইয়া, হঠাৎ দেখি ল্যাকটমন ল্যাকটমন সে মনে হয় দেখেছি ভাইয়া, আমি দুজন শুয়ে আছি, হঠাৎ সে আমাকে হটায়, সে একটা তার বাক্স আছে সেখানে লুকিয়ে গেছে। আমি
মেয়েটা,
জি, আমি ভাবতে পারি কে না এভাবে গেল। তো যখন সে গেছে তখন দেখি লাইট অন, লাইট অন করে দেখি তার মা, তার মা তখন তার মা আমাকে দেখেছে। তারপরও আমি তাকে না দেখা ভাজ করে একটা বস্তা ছিল ভাইয়া, ওখানে বস্তা আমাদের যে আমি বসে যাই। তো তার মাকে বলে তুই কে, তাও আমি চালা করি না। সে আবার বলে তুই কে, তখন আমি জোর হাত করে তার মায়ের কাছে দাঁড়াই এইভাবে কি আন্টি আমার মা ভুলিয়ে গেছে, আমি আর জীবন আসবো না, আমার ক্ষমা করে দিই এভাবে বলি। তখন সে আমাকে থাপ্পড় মারে, থাপ্পড় মেরে তখন তার ছেলে বড় ছেলেকে ডাকে, যখন বড় ছেলেকে ডাকে আমি মনে করি এই সময় এখানে আমার থাকা উচিত না। তখন আমি একটা ফোন দিয়েছিলাম ভাইয়া তাকে, ওই ইয়াসমিনকে, আর একটা ফোন আমার কাছে ছিল, দুটাই ফোন কিন্তু এক জায়গাতে ছিল। আমি দুটাই ফোন নিয়ে শুধু আমার আমি লুঙ্গি পরা ছিলাম, লুঙ্গি পরাই আমার তখন ঠান্ডার সময় ভাইয়া, শীতের সময় চাদর ছিল আমার কাছে, আর মাফলার ছিল, অনেক কিছু ছিল, সব আমি খুলে রেখেছিলাম।
ওকে,
ওগুলো সব থেকে গেছে, শুধু আমি লুঙ্গিটা নিয়ে, স্যান্ডেলটাও থেকে গেছে ভাইয়া ওই বাসায়, আমি শুধু লুঙ্গিটা পরে আর মোবাইল দুটা নিয়ে ওখান থেকে আমি পালিয়ে আসি। তো পালিয়ে আসার পরে আমি বাড়িও যেতে পারি না, আমি আর বাড়ির পিছনে একটা বাগানে আমি সারা রাত বসে থাকি।
ওকে,
দেখি কি আর বাড়ির দিকে চেয়ে দেখি কি দেখি লাইট জ্বলে কি ওরা আসছে কি আমাদের বাড়িতে, কিন্তু তখনও তারা আমাদের বাড়িতে আসে নাই, আমাদের পরিবারে কোনো অভিযোগ দিতে আসে নাই তখনও, তারা নিজে নিজে জিনিসটাকে ই করে থেকে যায় তখন সেদিন রাত্রে। কিন্তু আমি ভয় পাই কি আমার মনে হয় কি
আসলো অভিযোগ দিল।
তো আমি এখন কি করি, রাত্রি অনেক হয়ে গেছে ভাইয়া, প্রায় দুইটার কাছাকাছি, তখন আমি ওখান থেকে আমি বাড়ির দিকে রওনা আমি হাঁটতে লাগলাম। হ্যাঁ, আমি এখন বাড়িতে এসে দরজা দেখি দরজা লক, তখন আমি কি করলাম ভাইয়া, বাড়ির ওপরে আমাদের বাড়ির ওপরে কিন্তু টাইল দেওয়া আছে।
জি।
তো আমি একটা মই পাইলাম পাশে, একটা মই দিয়ে আমি টাইলের ওপর দিয়ে উঠলাম, বাড়ির ওপরে টাইলের ওপর দিয়ে উঠে ওই টাইল দিয়ে নেমে বাড়িতে নেমে আমার রুমে ঢুকে আমার জামা কাপড় যা ছিল আমি নিয়ে আবার ওই টাইলের ওপর দিয়ে আমি চলে আসি।
আপনার প্ল্যান কি, আপনি ওখান থেকে পালিয়ে যাবেন?
আমি পালিয়ে যাব।
আচ্ছা,
আমি আমি ঢাকাতে ট্রেনিং করছি, ওখানে চলে আসবো। তো তাহলে ওখানে চলে আসি, তখন আমি কোথায় যাবো, রাত দুইটা আড়াইটা বাজে এখন, ওখান থেকে আমি হাঁটতে লাগলাম ভাইয়া কি সামনে আমি গাড়ি পাবো, প্রায় এক ঘন্টা হাঁটলে ওখান থেকে একটা গাড়ি যাই, ওখানে আমাদের ওখানে ট্রেন ধরায় ওই গাড়িতে, যে আমি ট্রেনে ধরে আমি চলে আসবো ঢাকা। তখন আচ্ছা অনেকক্ষণ একটা বাজারে গাড়ি লেগে বসে থাকলাম ভাইয়া, মানে মশা লাগে, মানে শীত লাগে, অনেক কষ্ট করে, কোনো শীতের পোশাক নাই, দিয়ে অনেকক্ষণ বসে থাকার পর কোনো গাড়ি পেলাম না, একটা গাড়ি পেলাম রকমের, তো বোস গাড়ি, তারপরও আমি কষ্ট করে সে গাড়িতে আইলাম, আইসা ওখান থেকে আবার রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে।
আচ্ছা,
ঢাকার আমি রওনা হয়েছি, এমনে ভাইয়া কি হয়েছে সেদিনই রাত্রে, এখন মেয়েটার কি অবস্থা, মেয়েটাকে কিন্তু তারা জানা জানিয়ে তার ভাই বাপ ভাবি উঠলো সবাই, কি হয়েছে কি হয়েছে, তখন দেখেছে এই অবস্থা হালিম এসেছিল রুমে, তখন মেয়েটা মেয়েটাকে তখন মারবে, তখন তার বাপ ভাইয়েরা, তখন মেয়েটাকে রাত্রে কিছুই বলেনি, তার মা কিছু বলতে দেয়নি, কিছু মেরেছে একটা থাপ্পর, কিন্তু তারপর কিছু বলতে দেয়নি, কিন্তু পরে যাওয়ার পরে বলবো। তো সেদিন রাত থেকে যায়, তখন ভোরে ভাইয়া তার মা কে বলেছে কি আমি বাইরে যাব, তো বাথরুমে যাব, তখন তার ভাবি তার ভাবির সাথে বাইরে এসছে, ভাইয়ে সে বাথরুম থেকে বাড়াচ্ছে, আর তার ভাবি বাথরুমে ঢুকেছে ভাইয়া, আর সে বাড়ি এসে একটা ব্যাগ নিয়ে সেও ওখান থেকে বাড়িতে পালিয়ে গেছে।
মানে আপনি যার মেয়েটার সাথে সম্পর্ক ছিল সে মেয়েটাও পালিয়ে গেছে? ওকে,
তো যে সে মেয়েটা পালিয়ে যায় কোথায় পালায় কাউকে বলে না, আর মানে আমার ভয় ভাই আমি পালিয়ে এসেছি বাড়িতে,
আপনিও পালিয়েছেন সেও পালিয়েছেন, মানে সন্দেহটা এখন তীব্র হবে, বুঝতে পারছি। হ্যাঁ
আমার ভয় কি বাড়িতে আমাকে ফোন করবে, আমাকে ই করবে, তাই আমি ফোন অফ করেছি। আর মেয়েটা বাড়াচ্ছে আমার উদ্দেশ্যে কি আমি তাকে ফোন করবো, তার সাথে আমি চলে যাবো। কিন্তু মেয়েটা আসার পথে অনেক অনেকজনের ফোন থেকে আমাকে ফোন দিয়েছে,
কিন্তু ফোন বন্ধ পেয়েছে
অফ।
ওকে,
আমি ওখান থেকে ঢাকা চলে আসি, ঢাকাতে এসে আমি ফোন অন করি, ফোন অন করার সাথে সাথে অনেকগুলো কল।
ওকে,
তার আগে ভাইয়া ফোন অন করার সাথে সাথে একটা নাম্বারে মিস কল পাই, মিস কলটা আমি কলটা ব্যাক করলাম, অপরিচিত নাম্বার, ব্যাক করে একটা মহিলা ধরলো, মহিলাটা বললো আপনি কি হালিম? আমি বলছি হ্যাঁ আমি হালিম। বলছি আপনি এখন আপনার ফোন কেন অফ ছিল? বলছি কেনা? বলছি ইয়াসমিন আপনাকে এখন ফোন করছিল। আমাকে ইয়াসমিন ফোন করছিল, ইয়াসমিনকে তো বাড়িতে অবশ্যই আটকে থেকেছে, তাহলে ইয়াসমিনকে ফোন করবে? বলছি না, ইয়াসমিন এসেছিল অমুক জায়গাতে, তো ওই আপনাকে খুব ফোন করার জন্য খুব ই করছিল, কিন্তু আপনার ফোনে ঢুকছে না। আমি বলছি ওই কোথায় এখন, কিছু জানি না। তখন আমার আরো টেনশন যাবে ভাইয়া, তো আমি আবার ফোন অফ করে দিলাম। আমি ঢাকাতে এসে আর কিছুক্ষণ পর সন্ধ্যের দিকে আবার ফোন অন করলাম, তখন বাড়ি থেকে ফোন এলো, বাড়িতে জানাজানি হয়ে যায় সব গোটা গ্রাম ভাই।
জানাজানি হয়ে গেছে মানে কি, আপনাদের যে ঘটনা সেটা জানাজানি হয়ে গেছে?
জি, তো মানে তার মামা আর তার পরিবার আমার পরিবার আমার পরিবার উপরে চাপ দিয়েছে কি তোর ছেলে আমার মেয়েকে নিয়ে চলে গেছে, যে করে হোক আমার মেয়েকে দেয় না তো থানাতে কেস করবো।
ওকে,
তো এইভাবে যখন তারা এইভাবে আমাদের বাড়িতে ই করলো, তখন গোটা সারা গ্রাম জানাজানি হয়ে গেল।
জি, সেটাই স্বাভাবিক, গ্রামে একটা কিছু হলে সবাই জানে। তারপর
তো জানা যাওয়ার পর আমাকে ডাকে, আমাকে আমার বাড়িতে কেউ বিশ্বাস করে না কি সে আমার কাছে নাই, সবাই বলে কি ওর কাছে আছে, ইয়াসমিন হালিমের কাছে আছে, কিন্তু আমি বলছি কি আমার কাছে ইয়াসমিন নাই। তারপরও সবাই বলে কি ইয়াসমিন হালিমের কাছে আছে। এইভাবে আমার খুব খারাপ লাগে ভাই, আমি চাপ দেয়, তখন বাড়িতে আমার মা কান্দে কি দেখ তোর কাছে থাকে তুই নিয়ে চলাই না তো এইভাবে কেস করবে, তোর পরিবার তো তোর বাপ মা কেমন তো জানিস,
জেল ঢুকিয়ে দিবে।
জি, তো আমি বলছি কি আমার কাছে নাই, তারপরে কেউ বিশ্বাস করে না
যে
হালিমের কাছে নাই।
আচ্ছা,
আমি কি দিয়ে বিশ্বাস করবো? তার মেয়েটার একটা ছোট মামা আছে ভাইয়া, তো তার সাথে আমার ভালো বন্ধুত্ব আলি, তো সে আমাকে ফোন করছে, দেখো হালিম তুমি তোমার সাথে আমার ভালো ফ্রেন্ড, কিন্তু আমি আমার ভাগ্নের দিক থেকে বলি না, আমার ফ্রেন্ডের দিক থেকে বলছি, তোমার কাছে যদি থাকে তুমি আমাকে ফ্রেন্ড হিসাবে তুমি আমাকে জানাও, তোমার যেটা একটা করবো, কিন্তু আমি বলছি আরে মামা আমার কাছে থাকলে আমি তোমাকে বলতাম না কাকে বলতাম, সেও বিশ্বাস করো না, তুমি তাহলে আমার সাথে দেখা করো।
আচ্ছা,
তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি পরের দিন তোমার সাথে দেখা করি। আমি তো ভাবছি কি তার সাথে দেখা করলে তাহলে একটা শিওর হবে সবাই কি আসলে ওর কাছে নাই, তো আমি ঢাকার উদ্দেশ্যে আবার বাড়িতে রওনা দিলাম তার সাথে দেখা করার জন্য। দিয়ে গেলাম তার কাছে, যাইতে রাস্তাতে শুনতে পেলাম ভাইয়া কি মেয়েটা খোঁজ পাওয়া গেছে।
আচ্ছা,
তো মেয়েটা খোঁজ পাওয়া গেছে, আর এক মামার ফ্রেন্ডের বাড়ি ছিল, তো সে মেয়েটা তার মামার ফ্রেন্ডকে খুব রিকোয়েস্ট করেছিল কি মামা বাড়িতে জানায় না, না তো আমাকে এখানে নিয়ে যাবে দিয়ে মারবে, এইভাবে রিকোয়েস্ট করেছিল, তাই বাড়িতে জানায়নি। তো এভাবে মেয়েটাকে যখন খোঁজ পাওয়া গেল, তখন আমি গেলাম যখন ছেলেটার কাছে, তখন ওই মেয়েটা ছিল যে যে বাড়িতে ওই লোকটা আইলো আমার কাছে, আমাকে বলছে তুমি কি চাও, তুমি কি ইয়াসমিনকে বিয়ে করতে চাও? আমি কিছু দিয়ে চাই, তো তুমি এখন কি করো? আমি এখন কিছু করি না, আমি এখন ট্রেনিং করছি সিঙ্গাপুর যাওয়ার জন্য। তো তুমি এই মুহূর্তে তুমি ইয়াসমিনকে খাওয়াবে কি? তুমি তো এখন বিয়ে করলে তোমার বাপ মা তো তোমাকে খাওয়াবে না, ইয়াসমিনকে খাওয়াবে। তো হয়েছে আমি একটাই কথা বললাম, মামা যদি আপনি পারেন ইয়াসমিনকে রাখেন, আমি যেটা হোক একটা কাজে যখন লাগি তারপর আমি তাকে বিয়ে করবো। তো বলছি আচ্ছা ঠিক আছে, তার আগে তুমি আর ইয়াসমিনের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না আর কিছু করবে না, প্লাস এরপরে যদি তুমি ইয়াসমিনের সাথে কোনো যোগাযোগ করো আমরা থানাতে জিডি করে রাখবো, তাহলে তোমার সমস্যা হবে। তখন আমি আর কিছু বলিনি ভাইয়া, তখন ওখান থেকে আমি বেঁচে গেলাম, আমার উপরে আর কিছু হলো না, তখন আমি তার সাথে আমি আর যোগাযোগ করি না, এভাবে থাকি তার সাথে যোগাযোগ হয় না। তখন আমার খারাপ লাগে ভাইয়া, খুব খারাপ লাগে, আমি তখন মেয়েদের ছাড়া আমি থাকতে পারি না, এমন একটা আমার নেশা হয়ে গেছে।
মানে আপনার এই এই ধরনের সম্পর্কে না গেলে ভালো লাগছে না?
জি না।
ওকে,
যে ভাই এমন একটা আমার নেশা হয়ে গেছে আমি মেয়েদের ছাড়া থাকবো। তখন আমি কিছু দূরে আমাদের বাসা থেকে যেতে হয় একটা সেখানে বিদ্যালয়, সেখানে আমি যাই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি, আমরা ছোট্ট একটা বিরতি নিব, এ পর্যায়ে মাত্র 3 মিনিটের ব্রেক। আমরা আজকে এখানে হালিমকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে শুনছি, একটা মানুষ কেন অপরাধের দিকে যায়, কি ধরনের অপরাধগুলো একের পর এক করতে থাকে এবং তারপর শেষ পর্যন্ত এর পরিণতি কি হয়, সেটাই হচ্ছে আমাদের যাহা বলিব সত্য বলবোর মূল উদ্দেশ্য। আমরা এই জিনিসগুলো এখানে এমনভাবে তুলে নেওয়ার চেষ্টা করি যাতে করে আপনি ভুলের দিকে পা না বাড়ান। আমরা যখন একটা অপরাধ করি তখন অন্যরকমের একটা আনন্দ আমাদের মনের মধ্যে কাজ করে, কিন্তু সেই আনন্দে যে কত বড় বেদনা হয়ে আমাদের জীবনে আসতে পারে, সেটা যখন আমরা পরিণতির দিকে যাই
তখন নিশ্চয়ই আমরা সেটা থেকে সতর্ক হতে পারি। আমরা ফিরে আসবো ঠিক চার মিনিট পর, আর আমাদের যে অতিথি আছে তাকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা আজকে হালিমের জীবনের অপ্রিয় সত্য জানছি, আমরা তার কাছে আবদ্ধ ফিরছি। জি, তারপর
সেখানে আসার পরও যখন আমি কোনো মেয়ের সাথে সম্পর্ক না থাকে তখন আমি একা একা সেখানে যাই,
মানে র্যান্ডমলি যাওয়া শুরু করলেন।
জি,
ওকে।
তো এভাবে চলে, আর ঢাকায় আসলে তো কোনো কিছু হয় না, ঢাকায় থাকলে আমি কোথাও যেতে পারি না। আর বাড়িতে গেলে আমি যাই, এভাবে আমার দিন যাই। আমি ঢাকাতে থাকাকালে আমি বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং করার পর একটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে কিন্তু আমি একটা ফোন রেখেছিলাম ইয়াসমিনের কাছে, ভাইয়া ওই ফোনটা আমার কাছে কিন্তু আছে, কিন্তু ফোনে আমি একটা নাম্বার সেভ দেখি সীমা বলে। তো সীমাটাকে তো
কার্ড নাম্বার, এটা কার ফোনে সেভ করা দেখেন,
ওই ইয়াসমিনের ফোনে। আমি ইয়াসমিনকে দেখেছিলাম, তো সেদিন যেদিন ঘটনাটা ঘটে,
ওকে ওকে ওকে,
সেদিন আমি
ফোনটা নিয়ে আসেন, তো ওই ওখানে একটা নাম্বার
দেখি সীমা বলে।
আচ্ছা আচ্ছা।
তো সীমাটাকে তো আমি ফোন করি, ভাই তো ফোন রিসিভ করে না। তো আমি এসএমএস লিখি, সীমা তুমি কি আমি চিনো, আমি হালিম। তখন সে একদিন ফোন করে আমাকে, মিস দেয়, ফোন করে না, মিস দেয়। তো আমি ব্যাক করি, তো বলি আমাকে চিনো, বলছে হ্যাঁ আপনাকে চিনি।
ওকে,
তো তোমার বাড়ি বাসা কোথায়? না তো আমি চাই, তো তুমি আমাকে কীভাবে চিনো? কইছে ইয়াসমিনের মাধ্যমে, ইয়াসমিনের সাথে আপনার সম্পর্ক ছিল। বলছি হ্যাঁ। তো আমি করেছি কি, তাহলে ইয়াসমিনের সাথে তুমি আমি কথা বলে দিতে পারবা? একদিন বলি, তারপর ভাইয়া যে ওই বলেছিল আর মামাটা কি তুমি যদি ইয়াসমিনের সাথে কথা বলো তাহলে থানাতে জিডি করে রাখবো। তারপরও আমার এই ভয়টাই করে না, তারপরও তার সাথে কথা বলার জন্য আমার কেমন লাগতো যেন।
ওকে,
কিন্তু কথা বলা দেয়নি সে মেয়েটা। একদিন একদিন দিয়েছিল কিন্তু সে কথা বলেনি, বলছিল কি তুমি আমাকে ভুলে যেও, ইয়াসমিন বলেছিল তুমি আমাকে ভুলে যাও, আমার বিয়ে হয়ে গেছে।
ওকে,
তো আমাকে আর এইভাবে ফোন করিও না, আমার বাপ মা চাই না, তুমি যে একটা আমাদের জীবনে ঘটনা হলো এটা ভুলে যাও, এটা মনে করি একটা দিন, এভাবে সে বলেছে আমাকে। তারপর থেকে আমি একটা ফোন দিতাম না, তার কথা বলতাম না। তো যখন আমি এমএটার সাথে আমি কিছুদিন কন্টিনিউ কথা বলতে লাগি,
ওকে,
যে সীমা, তো মেসেজ দিই, ভাইয়া আমি এই যে বলি নাকি আমি পত্র লিখতে পারি ভালো ভালো, মেসেজও আমি লিখতে পারি ভালো ভালো, প্লাস আমি মেসেজ আমি মানে ইয়াতে ঢুকি গুগলে মানে সার্চ দিই, মেসেজ অনেকগুলো অনেক রকমের মেসেজ আছে, সেই মেসেজগুলো আমি তাকে সেন্ড করি। তো সে আমাকে বলে আপনি এত ভালো ভালো মেসেজ কোথায় পান, এভাবে বলে। তার সাথে এভাবে আমি কন্টিনিউ কথা বলতে থাকি প্রায় এক মাস আমি ঢাকাতে থাকাকালে,
সীমার সাথে।
জি,
ওকে।
তো আমি একদিন বাড়ি যাই, যে তাকে বলি কি তুমি আমার সাথে দেখা করবে না? তো কইছে আপনি ঢাকাতে আর আমি এখানে, চাপাই তাহলে কিভাবে দেখা হবে? বলছি আমি বাড়িতে, তাই তাহলে কালকে কলেজে আসবেন, দেখা করবো। তো ফার্স্ট একটা ফ্রেন্ডকে নিয়ে যাই ভাইয়া দেখা করতে সীমার সাথে।
ওকে,
তো যাই প্রথমেই তাকে দেখে আমি বলি কি আমি হালিম, তখন বলে আমি আপনাকে চিনেছি। তো দেখি আমার ভালো লেগেছে মেয়েটাকে, ভালো লেগেছে, প্লাস আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল সে বলছে কি তুই ইয়াসমিনের সাথে কি করে প্রেম করছিলি, ইয়ার সাথে করতেই তা ভালো হতো। তখন আমার তার প্রতি আরো আগ্রহ জেগে গেল এবং আমি ইচ্ছা করলো আমি যে করি হোক তার সাথে আমি সম্পর্ক করবো।
ওকে,
তো আমি এভাবে তার সাথে কন্টিনিউ কথা বলতে লাগি। তো আর তার সাথে আমি একদিন পর পর আমি দেখা করতে যাই, কিন্তু সে দেখা করতে চাই না, আমি দেখা করি একদিন করে, যে আমি তাকে কিন্তু একদিন সরাসরি অফার দিই যে আমি তোমাকে ভালোবাসি। তো সে কিছু তো এটা মেনে নেয় না। তখন আমার এক খালা আছে অনেক দূরে দিনাজপুরে, তার সাথে আমি মোবাইলে কথা বলি এমনিতে। তো তাকে দিয়ে একদিন বলালাম কি খালা এরকম একটা মেয়েকে আমাকে ম্যানেজ করে দিতে হবে, সে তো আমি তাকে বলেছি, তো সে আমাকে দেয় না।
আচ্ছা,
তো সে যাই হোক খালা ফোন করে তাকে, তাকে বলে কি আমার ভাগ্নে আপনাকে লাইক করে, তো আমার ভাগ্নে কেন আপনি করেন না? এভাবে বলে কই যে নাকাল আমার, সে তো আমার বান্ধবীর সাথে প্রেম করতো, আর আমার বান্ধবীর সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, সে জানতো তার বান্ধবীর সাথে আমার
সম্পর্ক আছে,
এত কিছু হয়েছে। তো বলে তারপরে সে রাজি হয় নাকি না হালাম্মা, তার সাথে আমি ভালো ফ্রেন্ড হয়ে থাকতে পারবো কিন্তু তার সাথে আমি লাভ করতে পারবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, যখন খালাম্মাটা বললো কি এই কথা বলছে, আচ্ছা ঠিক আছে আমি কি করতে কি করে কি করতে হয় আমি তাকে ম্যানেজ করছি।
ইয়াসমিনকে কি ততদিনে কি হয়েছে, ইয়াসমিনের সাথে আপনার সম্পর্ক নষ্ট?
ইয়াসমিনের সাথে আমার সম্পর্ক
যোগাযোগ একদম বন্ধ,
যোগাযোগ বন্ধ, তাকে আমি দেখতে পাই ভাই
কিন্তু আপনার সাথে কমিউনিকেট হয় না,
কোনো কথা হয় না, কোনো ইয়ে হয় না, তাকে দেখতে পাই আমি কথা বলতে ভয় পাই তাকে।
ওকে,
তো এভাবে তার সাথে আমি কথা বলতে থাকি, তার সাথে করতে থাকি, এক পর্যায়ে সে আমার অফার একদিন গ্রহণ করে, সে আমাকে জি। তো আমি ফার্স্ট একটা কলম কিনি হয়ে, কলম কিনে তার হাতে দিই, যে বলি আই লাভ ইউ। তো এই ফার্স্ট তখন সে কলমটা নিয়ে যাই, দিয়ে কথা বলে আমার সাথে ভালোভাবে, এর মধ্যেই তার কয়েকদিন পরে আমি কল দিলে পাই ওয়েটিংয়ে, তাকে ওয়েটিংয়ে পাই, প্লাস আমার সাথে কথা ভালোভাবে বলে না। তো তার সাথে ওই সীমার সাথে কিন্তু তার একটা বান্ধবী থাকতো, তাকে আমি বলি কি দেখো এই মনে করে কইছে, সে বলেছিল আমাকে কি প্রথমেই আমাকে মানা করেছিল তার সাথে সম্পর্ক রাখতে, আমি তা অতটা বুঝিনি। আমার মন আমার আসলে সত্য কথা কি ভাই জানেন, আমার ইচ্ছা ছিল কি তার সাথে আমি টাইম পাস করবো, তো এইভাবে তার সাথে সম্পর্ক, কিন্তু তাকে যখন দেখতাম ওয়েটিংয়ে তখন আমি প্রচুর প্রচুর কষ্ট লাগতো ভাই। তো আমার ফোন যখন পরবর্তী ধরতো তখন আমি তাকে যদি কি বলতাম সে ফোন রেখে দিত,
আচ্ছা
ফোন রেখে দিয়ে আবার অন্যজনের সাথে কথা বলতে লাগতো। তো আমি বলতাম দেখো তুমি আমার, আমি তোমাকে অফার করলাম, তুমি আমার অফার গ্রহণ করলে, তারপরে তুমি আমার সাথে এরকম কেন করছো, যে আমি কারোর সাথে কথা বলি না, আমি এমনিতে আমার ভাইয়া টাইয়ার সাথে কথা বলি, তোমার ভাইয়ের সাথে কথা বলবে, তো তুমি আমার ফোন কেটে দিয়ে তাদের সাথে কথা বলো, অথচ আমার ফোন তাদের সাথে কথা বললে আমার ফোন ধরো না, এটা কেমন দেখাই? তো বলছে না তুমি যদি এগুলো না সহ্য করতে পারো, তুমি যদি আমাকে সন্দেহ করো তাহলে আমাকে ছেড়ে দাও, এভাবে আমাকে বলে। আমি বলছি আমি তাকে তো আমি ছাড়বো না ভাই, আমি যে করি হোক তাকে আমি পাইতে চাই, এই ইচ্ছে। তো তার সাথে এইভাবে কথা হয় কিন্তু আমি কষ্ট পাই, সে যখন তাকে যখন ওয়াইটিং এ পাই আমাকে প্রচুর কষ্ট লাগে। তো আসলে এই অন্য ছেলের সাথে তার সম্পর্ক ছিল, তাই আমার সাথে সেও চেয়েছিল টেন পাস করতে, আমি পরবর্তীতে জানতে পারি তার বান্ধবীর মাধ্যমে। তো একদিন ভাইয়া প্রচুর কষ্ট পেয়েছি, সেদিন তার প্রতি আমার রাগ হয়, একদিন তাকে বলি যে সে আমার ফোন কেটে দেয়, অন্যজনের সাথে কথা বলে, প্লাস আমি ফোন দিলে ওয়েটিং এ পাই কিন্তু কথা বলে না। তো আমি বললাম তুমি কোথায়? কিছু কলেজে, আমি তোমার সাথে দেখা করতে পারবো, দেখা করবো। বলছি না দেখা দেখা করা যাবে না এখন। বলছি না আমি তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে আসো, অমুক জায়গাতে আসো দেখা করি। তো আমি অন্য জায়গাতে ডাকি ভাইয়া, সে জায়গাতে চাই না। তো আচ্ছা ঠিক আছে, রাস্তার পাশে আমাকে ডাকলো, দিয়ে আমি বলি আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে এইরকম কেন করো? বলছি আমি কী করি তোমার সাথে? তো আমি আমার ফোন কেন ধরো না, তোমাকে ওয়েটিংয়ে এত কেন পাই? বলছে এত যদি সন্দেহ করো আমাকে আমার সাথে সম্পর্ক রাখিও না। এই বলে ভাইয়া একটা বাস গাড়ি আসছে, ওই গাড়িতে উঠতে যাইছে, গাড়িতে মানুষ ভাইয়া সবাই দেখছি, আমি তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, ওকে যে আজ কথা আজ থাকো। তো চলে গেছে ভাইয়া, এইভাবে গাড়িতে হাঁটে চলে যাচ্ছে আর আমি তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। গ্রাম অঞ্চলে সবাই তো কেমন জানে, সবাই দেখে আমাদের কাণ্ডটা। তো তার পিছিয়ে পিছিয়ে আমি যাচ্ছি আর সে বাসে উঠার জন্য যাচ্ছে। আমি বলি সীমা দাঁড়াও, সীমা দাঁড়াও, এইভাবে বলি। ওই দেখো সীমা খারাপই হবে এটা, বলছে তুমি আমার যা পাই তা করে নি,
আর বাকি সবাই আপনাদেরকে এটা দেখছি। ওকে,
তো আমি তোমার কিছু বলে এই কথাটাই শুনতে শুনলাম তার কি আমার যা পারবা তা করে নিও। তো আমি থমকে দাঁড়িয়ে গেলাম, সে বাসে উঠে গেল চলে গেল, আমি দাঁড়িয়ে অনেকক্ষণ থাকলাম, চিন্তা করলাম কি তুই এভাবে আমাকে ফের দিয়ে গেলি, তো ঠিক আছে। তো আমার কয়েকটা ফ্রেন্ডকে আমি বললাম, শেয়ার করলাম কথাটা ভাইয়া। তো আমি বললাম তাদেরকে দেখ আমি এই প্রতিশোধ নিব, এই প্রতিশোধ হয় তাকে নষ্ট করে নেবো না তাকে মেরে নেবো, যে যে করি একটা নেবো। সবাই বললো কি দেখ তুই একদিকে ইয়ে আছিস, কালার হয়ে আছিস তোর পরিবারেও প্লাস গ্রামেও, ফের কিছু করতে যাবি ফের কালার হবি, তো তুই এটা কাজ করতে যাস না। আমি কইছি না ওকে যেটা হয় একটা করবো, একদিন সিদ্ধান্ত নিনু ভাইয়া, একটা ফ্রেন্ডকে নিয়ে নু, তাকে মারবো আমি, জুতার বাড়ি মারবো, তুই ভিডিও করবি। তো আসলে ভাগ্য ভালো তার, সেদিন তাকে ডাকি, আমরা বাগানে এক জায়গাতে খাড়িয়ে থাকি, তাকে ফলো করি কি আসবে এখান দিয়ে, কিন্তু সেদিন আসে নাই, সেদিন তাকে মারা হয়নি। তার পরবর্তীতে কিছুদিন গ্যাপ যাই, তারপর ফের আবার কথা বলতে থাকি, কথা বলতে থাকলে কিছুদিন কথা বলার পর আমি এমন করে তাকে আসতে করলাম ভাইয়া, এমন কিছু করে লিখলাম, এসএমএস লিখি লিখি।
এখানে আমি একটা কথা বলতে চাই প্রিয় শ্রোতা, আমরা কিন্তু ফেসবুকে এরকম টিনেজারদের অনেক অনেক ধরনের অকওয়ার্ড ভিডিও দেখি, আপনারা যারা ফেসবুকে থাকবেন দেখবেন, একটু মেয়েকে হেনস্থা করার জন্য এই ধরনের কাজ অনেকেই অনেক সময় বন্ধুরা করেন এবং সেটা পাশের বন্ধুরা ভিডিও করে ফেসবুকে ছাড়েন। এই যে মানসিকতাগুলো, এই মানসিকতাগুলোর জন্ম কিভাবে হয় সেটার রুট কজ যদি আমরা খুঁজি, তাহলে আমাদের মনে হয় এই ধরনের অনুষ্ঠানের কাছে বারবার আসতে হবে। যেটা যাহা বলিব সত্য বলিব, যে একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক যখন খারাপ যায়, তখন মেয়েটাকে হেনস্থা করার জন্য একটা ছেলের মনে কি ধরনের জঘন্য বৃত্তি তৈরি হয় এবং সেটা শেষ পর্যন্ত অনেক সময় সফল হয়। ওর হয়তো এটা করা হয়নি, কিন্তু অনেকেই এটা করেন এবং এরকম বেশ কিছু ভিডিও আমি ফেসবুকে দেখেছি। তাদের সবারকে একটা রিকোয়েস্ট করতে চাই, দেখুন রাগ কিন্তু চিরস্থায়ী হয় না, রাগ একটা সময় পড়ে যায়, কিন্তু রাগের সময় আপনি যে ক্ষতিটা করবেন সেই ক্ষতিটা এমন ক্ষতি যেন না হয়, বা ইভেন ক্ষতিই যেন না হয়, এটা সারাটা জীবন ছাপ ফেলে রাখবে এবং সেটার জন্য আপনাকে সারাটা জীবন নত হয়ে থাকতে হবে নিজের বিবেকের কাছে, যেরকম নত আজকের অতিথি হয়েছেন। আমরা যাবো সেসব জায়গাগুলোতে, বলুন তারপর।
এভাবে তাকে পটার জন্য অনেক কিছু করতে থাকি ভাইয়া, তাকে পারি না, কিন্তু সে আমার সাথে কথা বলে, দেয় কথা বলে, কিন্তু অন্যজনের সাথে কথা বলে তাকে ওয়েটিং এ পাই, আমার খুব কষ্ট লাগে। এভাবে চলে তো একটা আমি একদিন আইটেম নিলাম কি, আমার গ্রামে আরেকটা মেয়ে আছে, আমি যে করে হয় তাকে পড়াবো। সেই মেয়েটা কিন্তু এর আগে প্রেম করতো একজনের সাথে, আমি শুনেছি আমার ফ্রেন্ডের মধ্যেই যে সেই মেয়েটা সেই মেয়ে ছেলেটা ইউজ করেছে, এখন বর্তমান মেয়েটা তার সাথে সম্পর্ক নাই। আমার যত দীর্ঘ বিশ্বাস কি, আমি মেয়েটাকে যদি অফার দিই তো মেয়েটা আমার অফার গ্রহণ করবে। তো এভাবে আমি সীমাকে আমি যখন ই করতে থাকি পাই না, তখন সে মেয়েটাকে আমি একদিন অফার দিই, মোবাইলের মাধ্যমে অফার দিই। তো সে প্রথমে বলে কি, আমার যে ভাবি আছে, মানে ওই যে ইয়াসমিনের কথা বলে, ইয়াসমিনের সাথে আমার যত সম্পর্ক আছে ওই সব কিছু জানতো, আমার যে ভাবি আছে, আমি বললাম তার নাম ছিল মারুফা, মারুফা দেখো হ্যাঁ তার সাথে আমার সম্পর্ক ছিল, এটুকু ভালো করে জেনে রাখো, আজ প্রায় 5-6 মাস হয়ে গেল তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তো তুমি তোমার ডিসিশন কি? আমি তোমাকে একটা কথা বললাম, সে আমার উত্তরটা দিও। কইছে আচ্ছা ঠিক আছে ভেবে দেখি। তো ঠিক আছে ভেবে দেখো, আমি কালকে ফোন করবো আবার। আচ্ছা ঠিক আছে। তো আমি ফোন করেছি তার পরের দিন, আমি কি খবর মারুফা? বলছে হুম, শুধু এ কথাই বলছে হুম। আমি কি হুম বলো ঠিক করে। তো বলছে কি, হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটাই। তো আমাকে একটা কথা বললো, আপনার সাথে আমি সম্পর্ক রাখতে পারি, কিন্তু একটা সত্য কি, আমার যার সাথে আগে সম্পর্ক ছিল তাকে বলবেন নাকি আপনার সাথে সম্পর্ক? আমি বলছি কেন? তুই না, সে আমার শত্রু এখন। আমি বলছি সে তো তোমার আগে লাভ ছিল, তো এখন কেন শত্রু হবে? বলছি না ছিল না, এইভাবে মা অস্বীকার করে। তো ওকে জেনে না বলে, আচ্ছা ঠিক আছে আমার জানার দরকার আছে তাকে, আমি বলবো না ঠিক আছে। তো এবার তার সাথে বাড়ির পাশে তো ভাইয়া, তো তার প্রতি আমার খারাপ ই জাগে, তাকে আমি কিভাবে তার কাছে যাবো। তো একদিন তাকে ফোন করি, দেখো মারুফা তুমি কি একা রুমে? বলে হ্যাঁ। তো সবাই কোথায় গেছে? সবাই বাইরে আছে, তো আমি আসি। তো সে বলে আসবেন? হ্যাঁ আসি। তো আমি গেলাম ভাইয়া। তো প্রথম দিন তার কাছে যাই, কিন্তু তার সাথে কিছু আমার হয় নাই।
ওকে,
তো পরে চলে আসি, তারপরের দিন আবার ফোন দিই, দেখো মারুফা আজ আসি। তো অনেক রিকোয়েস্ট করার পর সে ডাকে। তো বাড়িতে সেদিন অনেকেই ছিল, তারপরও মেয়া পিছন দিকে এক ধরে ছিল, সেখান দিয়ে আমাকে নিল, নিয়ে তার রুমে নিল। তার রুমে আমি প্রায় 10টার দিকে ঢুকি, রাত 2টার দিকে বের হই তার রুম থেকে।
ওকে,
তার সেদিন ফার্স্ট তার সাথে আমার
অনেক পাই, উই ডোন্ট ওয়ান্ট টু নো, আমরা বুঝতে পেরেছি যে তখন আপনাদের সঙ্গে আপনার সাথে তার কি ধরনের একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, তারপর
যে এভাবে ভেয়ে যেতে থাকে, তার সাথে আমার লেবরালি এভাবে অনৈতিক সম্পর্ক থাকে, রেগুলার থাকে।
আচ্ছা,
এভাবে তার সাথে থাকে, এমন আমি সীমাকে আমি পড়ার জন্য তাকে আয়ত্ত করার জন্য অনেক রকম চেষ্টা করি। তো এক পর্যায়ে সীমা আমার কথাতে রাজি হয় এবং আমি নিয়ে আসি।
সীমাও রাজি হয়ে যায়? ওকে,
আমার রাজি হয় বলতে আমার সাথে দেখা করার জন্য যে কোনো একটা বাসায়। তো আমি মনে করি কি, যে কোনো বাসায় ওকে নিয়ে আসলে আমি যে হোক একটা কাজ করতে পারবো। তো আমি এক ভাবির বাড়ি নিয়ে আসি তাকে, ভাইয়ের বাসায়। তো ভাবিটা আমার কলেজ ছিল খুব, তো আমি যা বলতাম তাই শুনতো ভাবিটা। তো তাকে বললাম ভাবি এ খবর একটা মেয়ে আসবে, আজকে নিয়ে আসো। তো নিয়ে গেলাম ভাইয়া। তো সীমাকে নিয়ে আসার পর প্রথম দিন তার সাথেও আমার কোনো অনৈতিক কাজ হয়নি। তো এভাবে পরবর্তীতে আবার নিয়ে আসি, তারপরে কিছুদিন পরে ওই সীমাকে ওই ভাবির বাড়ি, ওই সীমার সাথে প্রথম আমার আবার ফিজিক্যাল রিলেশন হয়।
ওকে,
এভাবে সীমার সাথে থাকে সম্পর্ক আমার, মানে মারুফার সাথে থাকে, লেবারে দুজনের সাথে চলতে থাকে। এর মাঝে ভাইয়া যখন দুইজন আমার লেবার থাকে, তখন মারুফা জেনে লাগে কি সীমার সাথে আমি কথা বলি, ইয়ে করি হোক, মানে ইয়াসমিন কলেজে যায়, ইয়াসমিন তার বান্ধবীদের মুখ থেকে শুনেছে কি আমার বান্ধবী সীমার সাথে হালিম এখন কথা বলে। আবার আমার জীবন নষ্ট করেছে, আবার আমার আরেক বান্ধবীর সাথে করতে লেগেছে, রিলেশন রাখে এবং তাকে তার ভাবি বাড়ি নিয়ে আসে, বলে মারুফা আমার সাথে কথা বলো বন্ধ করে দেয়। তো মারুফা বন্ধ করে দিলে সীমার সাথে থাকে, আমি লেওয়ারি ভাবির বাড়ি সীমাকে নিয়ে আসি। এভাবে থাকে ভাইয়া সীমা কিছুদিন, তার বার বাসা আমার বাসা থেকে অনেক দূরে, আসতে সমস্যা হয়, কলেজ কলেজ যেদিন ক্লাস আসে কলেজে যদি ক্লাস না করে তাহলে বাড়িতে জানিয়ে দেয় সমস্যা, তাই সপ্তাহে একদিন আসে ভাইয়া আমার কাছে। তো এভাবে আমার আমার কিন্তু নেশা খারাপ দিকে আরো চলে যায়। তখন আর বাড়ির পাশে আরেকটা ভাবির সাথে আমার সম্পর্ক হয়,
মানে আপনি খুঁজে বেড়াতেন আলটিমেটলি ধরনের সম্পর্ক কার সাথে করা যায়।
ভাবির সাথে সম্পর্ক হয়, ওই ভাবিকে আমি বলি, ভাবি জানতো না কি সীমার সাথে আমার সম্পর্ক, তো জানতো শুধু কি ওই ইয়াসমিনের সাথে সম্পর্ক ছিল, তো এখন নাই। আমি ভাবিকে বলি এরকম আমি কি করবো, তখন ভাবিকে যখন আমি আমি অফারটা দিই, ভাবি গ্রহণ করে, ভাবি বলে ঠিক আছে আমি খারাপ প্রস্তাবটা দিই ভাইয়া, দেখুন তো ভাবি ঠিক আছে তুমি এই কথা তুমি আর আমি জানবো আর জেনে কেউ না জানে। তখন তার সাথে আমার ওই ভাবির সাথে আমার ঠিক আছে রিলেশন এভাবে চলতে থাকে ভাইয়া, ভাবির সাথে চলে ওই সীমার সাথে চলে, আরে মানে মারুফা আমার বন্ধ করে রাখছে, কথা বলা বন্ধ করে রাখছে। কিছুদিন পর আবার মারুফা আমার সাথে ফোন করে, তখন আমার আলটিমেটলি তিনটায় চলে, তিনটার সাথে আমি কথা বলি, তিনদিন পর পর আমি তিনটার সাথে সম্পর্ক রাখি
একই সাথে তিনজনের সাথে।
জি
ওকে,
এইভাবে দিন কাটে। এর মধ্যে ভাইয়া একদিন সীমা আসে ওই ভাবির বাড়ি আমার সাথে দেখা করতে, ও ভাবি বাসাতে ছিল না। আমি বলি ভাবিকে বলি ভাবি সীমা তো আসবে তো কি করা যায়, ওই কাছে ঠিক আছে আমার ছেলের কাছে চাবি আছে, তুমি চাবিটা নিয়ে তুমি রুমে যাও, সীমাকে নিয়ে চলে যাও সমস্যা নেই। তো ভাইয়া আমি চাবিটা তার ছেলের কাছে চাবিটা নিয়ে আমি তার গেটটা খুলি, তখন পাশে মেয়েরা আমাকে দেখে বাড়িতে তো কেউ নাই, আর ওই ছেলেকে নিয়ে গেট খুলে, এর আগে কিন্তু আমাকে ও বাড়িতে যাইতে দেখেছে ওই সীমাকে নিয়ে যাইতে এই পাশের বাড়ি মহিলা সন্দেহ করে গেছে। তখন আমি দেখলাম কখনো মেয়ে মেয়েটা আইলো, আমি গেট বন্ধ করে আবার বাইরে চলে এলাম। এর মধ্যে আমি সীমাকে ডেকেছিলাম, ভাইয়া সীমা আবার চলে এসছে বাড়ির পাশে এসে দাঁড়িয়ে আছে, আমার ফোন করছে কি তুমি কোথায়, আমি ভাবির বাড়ির পাশে। তো আমি বলছি তুমি একটু দাঁড়াও, এগুলা তাকে আমি দাঁড়াইতে বলে আমি তার কাছে গেলাম, কি দেখো ওখানে মেয়ে কয়েকটা মেয়েকে জড়ো করে নিয়েছে ডেকে, তো এক কাজ করো আমি গেলে সমস্যা, তুমি চাবিটা নিয়ে তুমি গেটটা খুললা তুমি রুমে বসে থাকবা, আমি বাইরে থাকি গাছে আমাকে, যখন দেখবো মেয়েবেলা নাই তখন আমি বাড়ি যাবো। তো এটাই করলো সীমা, যখন চাবি নিয়ে দরজা খুলে ভিতরে গেল ভাইয়া, তো তার সাথে সাথে ওই মেয়েটাও ঢুকলো, ঢুকে মানে আমি যখন ঢুকেছিলাম তখন দেখেছিল মেয়েটা, কিন্তু আমি বাড়াচ্ছি সেটা দেখেনি, মনে করছে মেয়েটা কি ওই ছেলেটাও ঠিক আছে, কিন্তু সীমার সাথে সাথে ঢুকলো মেয়েটা, যে ঢুকে এদিকে দেখলো কোথাও আমাকে পেলো না, মেয়েরা বাইরে চলে এলো, বাইরে অনেকক্ষণ ওখানে মোটামুটি 10 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকলো আরো তিন চারটা মেয়েকে ডেকে, কিন্তু আমি অতটা বুঝতে পারিনি কি মেয়েটার মধ্যে কি আছে। তো এভাবে দাঁড়িয়ে আছে, যখন মেয়েটা আসলে পরবর্তী আমি বুঝতে পারি মেয়েটা চলে যায় বাড়িতে, বাড়িতে বাড়িতে যায় না, বাড়িতে যায় তার একটা ভাগ্নিকে ফোন করে, ফোন করে বলে কি খবর আমার বাড়ির পাশে ওই আর বাড়িতে ওরকম একটা ছেলে একটা মেয়েকে নিয়ে এসছে। আর এমনি যখন মেয়েটা চলে যায় ওখান থেকে আমি দেখি কি ওখানে ফাঁকা দরজাতে, আমি তখন যাই রুমে ঢুকি, রুমে ঢুকে সীমার কাছে কেবল যে বসেছি, এর মধ্যে কিছু লোক এসে দরজা মানে টিনের দরজা ছিল ভাইয়া, দরজা ভেঙে ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে দেখে আমরা দুজন বসে আছি, আমাকে বলে কি করিস, বলে কই বসে আছি কে এটা, আমাকে ছেলেবেলা আমাকে চিনতো কিন্তু মেয়েটাকে চিনতো না, কে এটা বুঝলাম, কে এটা তো দেখতে পাচ্ছ ছেলেবেলা তুমি দেখতে পাইছো কে এটা, তো একা এইগুলো বাড়িতে কেউ নাই তোমরা কি করো। তো এবার দেখি পরবর্তীতে ভাইয়া অনেকগুলা মোটামুটি একাদশ লোক জিটে গেলো সেখানে, আমার বাড়িতে খবর দিল দাও কি বাড়িতে সবাই রোটে গেল ভাইয়া কি হালিম ধরা পড়েছে,
মেয়ে নিয়ে ধরা পড়েছে,
মেয়ে নিয়ে ধরা পড়েছে, সবাই গ্রামে সবাই মুখে গেল কি একবার ধরা পড়েছিল, একবার ওটা বিচার হয়নি, আবার ফের সুযোগ আরেকটা মেয়েকে নিয়ে এসছে এখানে ই করতে, আবার বাইরে কেন মেয়ে নিয়ে এসছে, তাহলে কত মেয়ের সাথে ই করে ওই। যখন সবাই এভাবে ঘেরে ফেললো আমাকে, এখন তারা আমাকে বেঁধে রাখবে, এখন মেয়েটা বেঁধে রাখবে। তখন মেয়েটার ওখানে একটা ফুফু সম্পর্কে ফুফু ছিল, তখন সে বললো কি আমি একে নিয়ে যাচ্ছি, কিছু হবে না, কিছু সমস্যা হলে আমি একে নিয়ে আসবো, আমি এখন বাড়িতে নিয়ে যাই একে
মেয়েটাকে।
জি, তো মেয়েটাকে নিয়ে গেল তার ফুফু, আর আমার গ্রামের সর্দার এসে আমাকে নিয়ে গেল। ওই যে বিচার হলে পরবর্তীতে হবে, তো আমাকে সর্দার বললো আচ্ছা, আমাকে বললো তুমি তুমি তোমাকে আমি ভালোভাবেই চিনি, তুমি এ পথে গেলে নিয়ে ভালোই ছিল, আজ খারাপ হইলা, কিন্তু তোমাকে আমি ছাড়ছি, কেউ তো ছাড়তো না, ছাড়ছি, কিন্তু আরো সব বললো কি যখন তোমাকে হাজির করব, তোমাকে যদি বিচার করা হয় হাজির হতে বলি তাহলে সেখানে হাজির হবে তুমি। তো যখন আমাকে ছেড়ে দিল তখন সেখান থেকে, তখন আমি সেখান থেকে পালিয়ে গেলাম।
হালিম তার জীবনের অপ্রিয় সত্যগুলো, তার জীবনের অপ্রিয় সত্যের শেষ পার্টে আমরা ফিরতে চাই ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও, ফিরবো ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
বিরতির পর আরো একবার স্বাগত, সময় রাত একটা, শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং শুনছেন যাহা বলিব সত্য বলিব। আমার সঙ্গে আজকে রয়েছে হালিম, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে সে এসছে সুদূর চাপাই নবাবগঞ্জ থেকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করবার জন্য। চলুন তার কাছে আমরা আবারও ফিরি। জি, তারপর
তো আমাকে নিয়ে গেল সবাই, তখন আমাকে ছেড়ে দিল কি আমরা যখন হাজির হতে বলবো তখন হাজির হবে। তখন আমি ভয়ে তখন সেখান থেকে আমি পালিয়ে গেলাম আমার এক ফ্রেন্ডের বাসায়, আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে। তো রাত্রে এখন বাড়িতে যেতে হবে, বাড়িতে আমাকে ফোন করছে, বাড়িতে ডাকছে, বাড়িতে সবে কান্দে কি একবার একটা ঘটনা ঘটালে, কিন্তু আবার পরবর্তীতে আবার ঘটনা। আসলে আমার গ্রামে ভাইয়া আমার আব্বা এমন একটা মানুষ, প্রতি জুম্মার দিন শুক্রবারের দিন উঠা সবার নমাজে কথা বলো সবাইকে। আর গ্রামে যত কিছু খারাপ,
যারা গ্রামে থেকেছেন তারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সম্মান হানিকর, ছেলে মেয়ে জনিত কোনো ব্যাপারগুলো। ওকে,
কোনো খারাপ কাজ হলে আমার আব্বা আগে সেখানে বাধা হয়ে দাঁড়ায়,
আর সেখানে নিজের ছেলে,
তো
খুবই দুঃখজনক।
তো ভাইয়া আমাকে বাড়ি থেকে ডাকে, বাড়িতে ফোন করে কি তুই বাড়িতে আই। তো আমি রাত্রে গেলাম ভাইয়া বাসায়, রাত্রে যায় তো সব কান্দলো, রাত্রে আমাকে কিছু বলেনি অবশ্যই, সকালে আমি শুয়ে আছি, আচ্ছা আমার মা আমার পাশে, আমার মা আমার বোন আমার পাশে এসে কাঁদতে লাগলো ভাইয়া, আমাকে তারা এত ভালোবাসতো ভাইয়া। আমি কলেজে যখন পড়তাম, আমি কলেজে আমার জীবনে অনেক টাকা পয়সা আমি খরচ করেছি ভাইয়া, একমাত্র মেয়েদের সাথে কথা বলার জন্য, মেয়েদের সাথে এই করার জন্য ভাইয়া। আমি কলেজে যদি লাগতো আমার 1000 টাকা, আমি বাড়ি থেকে নিয়েছি 5000 টাকা, আমি নিজেই খরচ করেছি,
বাকি 4000 টাকা মেয়েদের পিছনে নষ্ট করি।
জি, এভাবে আমি যেটাই চাইতাম ভাইয়া আমাকে সেটাই বাড়িতে। আমার পরিবার অনেক দরিদ্র, অনেক মানে আর্থিক অবস্থিতি অনেক কম, তারপরে আমি যেটাই চাইতাম আমার মা যে করে আমাকে টাকাটা দিত, আর আমার ভাইও আমাকে খুব হেল্প করতো, আমি আমার ভাইও না করতো না কখনো। এর আগে আমি দেখেছি ছোটতে আমার ভাইকে, যে আমার ভাই যখন দুষ্টামি করতো কোনই করতো, আমার ভাইকে যে ঘরে খুঁটি আছে না ভাইয়া, খুঁটির সাথে বাইধে আমার ভাইকে প্রচুর মারতো, কোনো যদি আমার ভাই অন্যায় করতো। আমার আব্বা আমার আম্মা একসাথে, কিন্তু আমি আজ পর্যন্ত ভাইয়া আমি এতগুলো অন্যায় করে গেছি, আমার মা বা আমার আব্বা
কেউ আপনার গায়ে হাত তোলে,
আমার
আপনার পরিবার থেকে তো আপনাকে প্রচন্ড ভালোবাসা দিয়েছে, তারপরেও আপনি এই ধরনের অন্যায়ের কাজ জড়িয়েছেন। ওকে,
দিয়া ভাইয়া যখন আসে কাঁদতে লাগলো, তখন আমাকে নিজেকে নিজে এত অপরাধী মনে হলো ভাইয়া, আমি কি করবো এখন। আজ আমার জন্য একবার আমি একবার আমার জন্য গ্রামে এরকম হয়েছিল, তখনও আমার পরিবারে আপনি সব ঘৃণা করছো আমার পরিবারকে, আমার জন্য যে পরিবার
সবাই আপনাদের পরিবারকে ঘৃণা করতো,
যে পরিবার আমার দিকে আমাদের পরিবারের দিকে চোখ তুলে তাকাইতে পারতো না, আমার পরিবারকে সম্মান করতো, অন্য দিক দিয়ে সম্মান করতো, মানে আমার আব্বাকে দিক দিয়ে দেখে, তো সেই পরিবারকে সবাই দেখে একটা অন্যরকম করে। তারপরও একটা ঘটনা ঘটাইলাম আমি, ফের আমি আবার একটা ঘটনা ঘটাইলাম, ফের আবার সবার সমাজের কাছে আমার আব্বা নিচু হয়ে, আমার আব্বা এখন আর পাঁচটা মানুষকে কিছুই বলতে পারবে না, কিছু বলতে গেলে আমার আব্বা এখন রাস্তা দিয়ে হেঁটে যায় ভাইয়া নিজ দিকে মুড়ি করে হেঁটে যায়, আবার নামাজ পড়তে যায় মসজিদে নিজ দিকে মুড়ি করে, আবার নামাজ আসে নিজ দিকে মুড়ি করে। তো এইভাবে এসে আমার আমি দেখি আমার আব্বা চিন্তিত মনে বসে আছে, আমার আম্মা এসে আমার কাছে কাঁদছে। আমি ভাইয়া আসলে আমার দরজাটা আমার রুমটা যেটা সেটা নিচে, তো আমি একটা ই নিয়েছিলাম ভাইয়া আর কি, আমি আর এই জীবন আমার রাখবো না, তো আমি আস্তে আস্তে করবো এরকম একটা ই নিয়েছিলাম।
ওকে,
তো আমার আমার মা যখন আমার বোনেরা যখন আমার কাছ থেকে কেঁদে রুম থেকে গেল, তখন কি করবো আমি খুঁজে পাই না, আমি আমার তখন সে মুহূর্তে যদি ভাইয়া আমার রুমে বিষ থাকতো আমি বিষ খাইতাম, তো কিছুই না সুযোগ পাই টেবিলের উপরে একটা চাকু পাই ভাইয়া, চাকু দিয়ে আমি হাতকে অনেকখানি ধসাই।
সেটা আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে এরকম অনেকগুলো প্লেটের পোজ আছে যেগুলো আপনি নিজে নিজে করেছেন। ওকে,
অনেকটি ধসাই যখন আমি এত ব্যথা থাকতে না পেরে চিৎকার দেওয়া উচিত, আমার মা দড়িয়ে আছে রুম থেকে কি হয়েছে একটা দেখে এই অবস্থা, অনেক রক্ত হচ্ছে আমার হাত দিয়ে, তখন আর মা তখন আর আমাকে বলে ভাইয়া বেটা তুই কি চাইছ, আর মা এত আমাকে ভালোবাসত ভাইয়া তুই কি চাইছ বেটা, তুই আমি সবই দেবো কিন্তু ইয়ে পাগলা আমি কেনা করছি, এত ঘটনা ঘটার পরও ভাইয়া আমার মা আমাকে বলে কেন কি চাস, মেয়ের কিছু বলতে হয় মা, আমি একটা শুধু মাকে বলি কি মা মাস্তে আর ইচ্ছা হয় না আমার, আমার জন্য আজ তোমাদের এত অপমান মা, শুন ভাই আমি এত চিৎকার দিলাম কাঁদলাম, আমাকে আর বাঁচতে ইচ্ছে ছিল মাকে আমি জড়িয়ে দেবো, বললাম মা তুমি আমাকে এত ভালোবাসো তোমরা আমাকে এত সাপোর্ট দাও, তারপরে আমি এতক্ষণে খারাপ হলাম মা, একটা নয় দুটা নয় কয়েকটা মেয়ের সাথে আমি এত গ্রামে গ্রামে আজ কী করলাম মা, সন্ধ্যার সময় ভাইয়া গ্রামের একজন আইলো আমার বাসায়, এসে বললো কি আমাকে নাকি উপস্থিত হতে হবে আজকে বিচার হবে।
ওকে,
তো আমার মা আমাকে এত ভালোবাসে ভাইয়া, তো মা কয়েছে কি বেটা তুই থাকিস না এখন তোকে মারবে ওরা, তখন ভাইয়া আমার মা আমাকে কিছু টাকা দিল ভাইয়া, বেটা তুই কোথায় চলে যা, কাটা হাত নিয়ে ভাইয়া একটা ফুল শার্ট গাই দিয়ে আমার মা আমাকে কাপড় তুই ঘুষে আছে, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি।
ঢাকায় কেউ ছিল আপনার আগে থেকে?
ফ্রেন্ড ছিল ভাইয়া, কাটা হাত নিয়ে আমি আগে এখন যে মুহূর্তে ঢাকা যাই কিছু করতে পারবো না, তখন আমি একটা ফ্রেন্ডের কিছু দূরে একটা ফ্রেন্ডের বাসা ছিল তার কাছে গেলাম, আমি বাড়িতে কিন্তু যখন কাটি হাত আমার ভাবি অনেক চেষ্টা করেছি আমার হাতে মলম লাগিয়ে দেওয়ার জন্য, আমি কিছু লাগাই দেয়নি, আমি দেখি যেহেতু আমাকে বাড়িতে কোনো আঘাত বা কোনো কিছু দেয় না কোনো শাস্তি দেয় না, আমি এত অন্যায় করেছি আমি নিজেকে নিজে শাস্তি নেবো, তাই আমি হাতে কিছু লাগাইতে দিইনি ভাইয়া, এত রক্ত ঝরছিল তারপর রক্ত মুছতে দিইনি, একটা ফুল শার্ট গিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়ি, সাতটা গোটায় রক্তে রেঙে গেছিল ভাই, গেলাম যখন ওই বন্ধুটাকে ফোন করলাম কি রাতটা তো কোথায় থাকা যাবে, এটা বন্ধুটা প্রথমে দেখে সাত রক্তে ভরা আছে, তখন আমি যেতে চাইলাম না, তাও সে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল ভাইয়া, সেই বন্ধুটা বন্ধুদের না বাবাই না বললেও না, সেই ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারে ওয়াশ করে দিল ভাইয়া, ওষুধ দিল, সাবুন লাগাই দিয়ে তার কাছে দুই দিন ওখানে থাকলাম, হ্যাঁ দেখলাম কি বাড়ির পরিস্থিতি কি, দেখি কি হচ্ছে, আমার মামা ভাইয়া তো মেয়েটা ওই যে যে মেয়েটার সাথে ঘটনা ঘটলো মেয়েটার বাড়ির পাশে, তো মামাকে ডাকলো মা কি আই দেখ কি অবস্থা, যদি ওরকম হয় যেহেতু একটা ঘটনা ঘটেছে দিয়ে দেখবো, তো মামা আইলো যখন, তো আর গ্রামের কেউ থামে না ভাইয়া, এখন গ্রামে আমার বিচার করবে না, তো আমাদেরকে সমাজ থেকে বের করে দিবে, মামা এসে মরল সর্দারকে বললো যে হোক একটা ঘটনা ঘটেছে তো যে একটা কিছুদিন সময় দেন দিয়ে একটা মীমাংস করে নেবো, কিন্তু গ্রামের কিছু কিছু লোক আছে যারা আমাদের পরিবারকে আগে থেকে দেখতে পারে ভাইয়া, তারা বলে কি না তাদেরকে হয় আজকে বিচার করা হবে না, তাকে জামাত থেকে বন্ধ করে দেওয়া হবে একঘরে করে দেওয়া হবে, তখন এভাবে যখন করতে লাগলো তখন আমার মামা বললো কি ওকে এই অবস্থায় এখন নিয়ে আসা যাবে না, এই অবস্থায় নিয়ে আসা গেলে আগে যে একবার দোষ করেছিল ওই দোষের ইয়ে ই করে এখন অনেকগুলো জরিমানাও করবে প্লাস মারবে, তো সে ওই কী করতে যায় ও কী কহ, মারের ভয়ে ভাইয়া আর সমাজে এভাবে ই করা অপমান হবো ই একটা ই হবো ভাইয়া, আর প্লাস যে আমি তো আমার যদি জরিমানা করে আমি টাকা কোথায় পাবো ভাই? ও ভাই আমি ঢাকায় আমি তখন চলে আসি।
কত কত সালের ঘটনা এটা?
দু মাস আগের
ঘটনা। দু মাস আগে আপনি পালিয়ে ঢাকায় চলে আসেন, তারপরে কি হলো ওই সালিশে?
ওই সালিশে মানুষ বসেছিল, উঠে গেছে, সবাই আলোচনা করেছে, যেহেতু আমরা বসেছি ওকে পাইনি, ওই হাজির করেনি, সেহেতু ওরা পরিবারকে জামাতে রাখা যাবে না। আজ ভাইয়া
জামাতে রাখা যাবে না মানেটা কি? এক ঘরে করে দিবে মানে হচ্ছে, এটা অনেকেই হয়তো বোঝেন অনেকেই হয়তো বুঝবেন না, ওই ঘরের সঙ্গে গ্রামের আর কোনো পরিবার কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবে না। এবং সম্পর্কটা এরকম হবে যে বিভিন্ন ঈদ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে যে এক ধরনের আদান প্রদানের ব্যাপার থাকে ওই বাড়ির সাথে এবং সম্পর্কের জায়গাটা থেকে, সমস্ত ধরনের আদান প্রদান বন্ধ। এবং একই সাথে ওই ঘরের পানি কিংবা ওই ঘরের খাবার দাবার বা যে কোনো কিছু সেটা অন্য কোনো পরিবার গ্রহণ করতে পারবে না। এটা একটা বড় ধরনের শাস্তি, অর্থাৎ একই জামাতে যে জামাতে ওরা বসবাস করে। এবং আমি যতদূর জানি এরকমও কখনো কখনো হয় যে যেই জামাতে মসজিদে নামাজ পড়ে অনেক সময় ওই মসজিদ থেকেও বয়কট করা হয় যে এই মসজিদে নামাজ পড়তে পারবে না। এগুলো খুব দুর্ধর্ষ রকমের শাস্তি, গ্রামে এগুলো প্রচলিত আছে। আমি ঠিক জানি না আপনার গ্রামের ক্ষেত্রে আপনার পরিবারের সাথে কি করা হয়েছে, কিন্তু আপনার কারণেই আপনার পরিবারকে একঘরে করে দেওয়া হয়েছে। এটা যে মানসিক ভাবে একটা ছেলের জন্য, আপনার বয়স কত এখন?
22-23 বছর।
একটা একটা ছেলের জন্য যে কত বড় কষ্টের, কত বড় অন্যায়ের। আচ্ছা ওই মেয়েগুলোর কি হয়েছে?
এখন
কি হয়, আপনি দু মাস যাবত কি করছেন, কিভাবে আছেন?
এখন দুই মাস আছে, আমি প্রথমে ঢাকায় আছি, আমার এক ফ্রেন্ড আছে, ক্লোজ ফ্রেন্ড, আমাকে খুব হেল্প করে যাচ্ছে ভাইয়া। আমি যে আমার আম্মা যে টাকা দিয়েছিল ভাইয়া রাস্তা খরচ আসাতে আমার খরচ হয়েছে, তো আমি আমার ফ্রেন্ড একটা জব করে ছোটোখাটো, তো সে ফ্রেন্ড দু মাস থেকে বাড়িতে কোনো টাকা পাঠায় না ভাইয়া। আমি জানি ভাইয়া আমার হাতে কিরকম খরচ হয়, তাই আমাকে যেভাবে পরিবার যেভাবে আমাকে টাকা দিত সেভাবে অবশ্যই আমাকে আজ 200 আজ 100 এভাবে টাকা দিয়ে আমাকে চালায়।
আপনার এই ফ্রেন্ড
জি
কি করে? ও
ল্যাব মানে ডেন্টালে জব করে।
আপনার ভবিষ্যৎ কি, আপনি কি করবেন? আপনি কি জানেন আপনি কি করবেন? আপনার কোনো ভবিষ্যৎ আছে, চিন্তা ভাবনা আছে?
আমি একটা আমার ইয়ে আছে যে আমার যে করে আমাকে একবার বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যেয়ে ওই মরুল সর্দার বা গ্রামের যারা মুরব্বী আছে তাদের হাত না ধরে যেন আমার আব্বা আম্মাকে এভাবে আমার পরিবারকে এভাবে না রাখে সেইটা করবো ভাইয়া। আর আমার বিদেশ যাওয়া, আমার বিদেশে যাওয়ার 2 লাখ টাকা এখনো জমা দেওয়া আছে ভাইয়া। আমার পাপের কারণে মনে হয় ভাইয়া আমার এত আমি এত পাপ করেছি সেই জন্য লাগে আমার সামনে কোনো ভবিষ্যৎ পূরণ হয় না ভাইয়া।
আজকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা এই ছেলেটি দু মাস যাবৎ ঢাকা শহরে আছে এবং সে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এসে নিজেকে কনফেস করছে। কি নির্মম নির্মম শাস্তি এবং ভুলের কি শাস্তি! এত বড় শাস্তি আসলে আমি ঠিক জানি না, প্রাশ্চিত্যের জায়গা থেকে এত বড় শাস্তি ওর জন্য দুর্ধর্ষ রকমের শাস্তি। ও যে অপরাধ করেছে সে অনুযায়ী ওর যে শাস্তি সেটা একটা দুর্ধর্ষ রকমের শাস্তি, শুধুমাত্র ও না ওর পুরো পরিবারকে নিতে হচ্ছে। একটা কথা বলি, আপনি এই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে?
যে অনুষ্ঠানটা আমি অনেকদিন থেকে শুনতাম, আজ প্রায় 1 বছরের উপর থেকে আমি শুনি অনুষ্ঠানটা।
কিভাবে শুনতেন?
আমি বাসাতে, বাড়িতে আমাদের ওখানে কিন্তু কোনো FM যায় না,
রাইট?
তো আমি ডাউনলোড নিয়ে মানে আমি কম্পিউটার দোকানে পেয়েছিলাম,
কম্পিউটার দোকান থেকে ডাউনলোড নিয়ে আপনি অনুষ্ঠানটা শুনেন?
জি, তখন থেকে আমি যখন আপনাদের এই ফেসবুকে এটা দিতে গিয়ে এখানে ডাউনলোড লওয়া যায়
অনুষ্ঠানটি। আমরা সবার প্রতি রিকোয়েস্ট রাখতে চাই, যারা ছেলে মেয়ে আছেন, যারা টিনেজার আছেন, তাদের সবাইকে বলতে চাই আজকের অনুষ্ঠানটি আপনারা সবাই প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা আপনাদের পরিবারকে ভালোবাসেন, বাবা মাকে ভালোবাসেন, আপনি যখন খারাপ কোনো কাজ করেন, আপনি যখন কোনো অন্যায় কাজ করেন, সেই কাজের জন্য আপনি শাস্তি পেলে আপনার বাবা মা তাদের যে সম্মান সেটা ভুলুণ্ঠিত হয়। কিন্তু বাবা মা যখন শাস্তি পেয়ে যায় তখন আপনার জন্য কতটা কষ্টের হতে পারে! ও কিন্তু ফুঁপে ফুঁপে কাঁদছে, ওর চোখ দিয়ে পানি পড়ছে, আর আজকে ও কনফারেন্সের জায়গা থেকে কনফারেন্স করছে এবং ও কোনো উপায় খুঁজে পাচ্ছে না। ও গ্রামের লোকজনের কাছে হাতে পায়ে ধরে হলেও বলবে যে আমার পরিবারকে যেন এক ঘরে না করা হয়। সেই গ্রামের কেউ যদি শুনে থাকেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, এই ছেলেটির যে শাস্তি সেটা অবশ্যই এর পাওয়া উচিত এবং সেটা আপনারা দিতে পারেন, কিন্তু পরিবারকে আপনারা এক ঘরে করে রাখবেন না।
পরিবারকে একঘরে করে রাখা এটা ওই পরিবারের প্রত্যেকটি মানুষের জন্য শাস্তি, এটা আপনাদের করা উচিত নয়। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের হালিমের জীবনের অপ্রিয় সত্য। হালিম ভবিষ্যতে কি করবে, কোথায় যাবে এবং তার পরিবার কোথায় যাবে আমরা জানি না, তবে এই মুহূর্তে আমরা মুখোমুখি হব জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার কাছে। তিনি কি বলেন আজকের এই অপ্রিয় সত্যগুলো শুনে এবং এক ঘরে করে রাখার ব্যাপারটিকে তিনি কিভাবে দেখছেন? ওকে ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, তো কি বলার আছে সবকিছু মিলিয়ে? এবং তার পরিবার যে তাকে শাস্তি দেয়নি, তার মা যে তাকে শাস্তি দেয়নি, বা তার বাবা বা পরিবার যে শাস্তি দেয়নি, এবং সেখান থেকে সে যে মনোকষ্টটা পাচ্ছে, নিজের গায়ে নিজে পোজ দিয়েছে, এটা কি সঠিক আচরণ ছিল? আমরা তো সবসময় বলি যে পরিবার থেকে ভালো আচরণ করতে হবে, তো তার পরিবার তো সঠিক আচরণ করলো তার প্রতি। আপনার আসলে সবকিছু মিলিয়ে কি বলার আছে?
যে প্রতি সপ্তাহে যারা যে সমস্ত শ্রোতা যাহা বলব সত্য বলে অনেক টান ফোনে থাকেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে হালিমের যে ব্যাপারগুলি সেটা একটু বলতে চেষ্টা করতেছি। আমরা এই ধরনের কথা সবাই সব জায়গায় শুনি, অনেক কাহিনী এর আগেও আমরা দেখেছি এখানে, যে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, তারপরে আবার কোনো কারণে সম্পর্ক ভেঙে যায়, তারপরে আবার পরস্পর প্রতি বিনা বিদ্বেষ করে। আসলে আমরা যেমন পরীক্ষা ফেল করলে সবাই যে আত্মহত্যা করে তা না, পরীক্ষা ফেল করলে অনেকেই মন খারাপ হয়, আবার অনেকে এটাকে খারাপ পর্যায়ে নিয়ে যায়, আবার অনেকে এটা উঠে ওঠে। ঠিক একই রকম ভাবে আর্থিক যদি লস হয় বা অন্য ধরনের ফেলিউ হয়, ব্যর্থতা হয়, অনেকেই কিন্তু ভেঙে পড়ে, অনেকে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নেয়। তা আমাদের সমাজে এরকম যে মানসিক যে শক্তি বা মানুষ কাঠামো যেটাকে আমরা বলি মেন্টাল মেকআপ, এটা এক একজনের এক এক রকম। হালিমের বেলায় দেখা গেছে যে সে ক্লাস এইটে থেকেই একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিল, পরে মেয়েটা হয়তো বুঝেছে যে এই ছেলের সঙ্গে সম্পর্ক রাখা যায় না, বা সেই যে আমরা বুঝতে পারলাম না যে কেন ওই মেয়েটা তার কাছে সে সম্পর্ক ছেড়ে যেতে চাইছিল। নিশ্চয়ই এমন কিছু ছিল যে মেয়েটা হয়তো মনে করে নাই যে তার সঙ্গে সম্পর্ক রাখা যায়, কিন্তু অন্য আধাটা স্বাভাবিক তার মনের ভিতরে বিধাংসা রেখেছিল এবং সে ওই মেয়েটাকে আবার খুঁজলে খুঁজলে আবার তার কাছে নিয়ে এসেছে, এবং সে আনার ফিরিয়ে আনার কোনো ভালো উদ্দেশ্য পাচ্ছিল না। এখানে বোঝা যাচ্ছে যে আসলে ওই মেয়ের সঙ্গে তার যে সম্পর্ক ছিল সেটা ছিল সম্পূর্ণ মোহ এবং শারীরিক সম্পর্কের প্রতি, এই বয়সে যেটা হয় সেই ধরনের লোভের কারণে। এটা ভালোবাসার মুখ কোনো রকমের প্রমাণই সে রাখে নেই। এটা কি প্রেমের কোনো লক্ষণ হয়, এটা কেন কোনো ভালোবাসার লক্ষণ হলো? এটা পুরাটাই হচ্ছে তার বিধাংসা মনোবৃত্তি, হিংসুকে মনোবৃত্তি এবং কুপ্রবৃত্তির যে লক্ষণ। অর্থাৎ প্রথম থেকেই তার ভিতরে যে আমরা যেটা বলি যে মোরাল যে ডেভেলপমেন্ট, নৈতিক বা বিভেদ বোধের যে বিকাশ, সেটা ঘটেনি। এই কারণেই আসলে সবসময় যে পারিবারিক ইয়ার থেকেই হয় বা জিনগত কারণেই হয় তা নয়, অনেক সময় আমাদের ভিতরে অনেক ধরনের ডেভেলপমেন্ট আসে না, আমাদের শারীরিক বিকাশ হয়, মানসিক বিকাশ হয়, সামাজিক বিকাশ হয়, বুদ্ধিবৃত্তির বিকাশ হয়, কিন্তু আমরা একটা জিনিস যাই না, আমাদের কিন্তু বিবেকেরও বিকাশ হয়, নৈতিকতার বিকাশ, বিবৃতির বিকাশ, এটা কিন্তু সবার একরকম হয় না। হালিমের ক্ষেত্রে তাই হয়েছে, যার ফলে সে মেয়েদের প্রতি মানে সম্মান তো করতেই পারে নাই, নিজের প্রেম বা ভালোবাসার প্রতিও শ্রদ্ধা দেখাতে পারেনি, বরং অন্যান্য কারণে সে হিংসিত হয়ে ক্ষিপ্ত হয়ে সে একটা মেয়েকে নষ্ট করে তাকে শেষ করে দিল, তাকে প্রতিশোধ নেওয়ার নাম দিয়ে। এবং এটা যে এটা তার কুপ্রবৃত্তি এবং নীতি এবং নৈতিকতার বিবর্তিত জীবনযাপনের একটা অংশ, সেটা প্রমাণ হচ্ছে এরপর থেকে কিন্তু সে আরো অনেক মেয়ের সঙ্গে এবং অবৈধ সম্পর্ক করছে, একাধিক মেয়ের সঙ্গে সে সম্পর্ক তৈরি করেছে, তাদেরকে ইয়া করে। শুধু তাই নয়, সে যে খারাপ এবং প্রকৃতির এটা প্রমাণ আরো হচ্ছে যে এরপরে সে খারাপ লোকের সঙ্গে চলে সে প্রতিচালন হয়ে গেছে। যদিও হালিম বা এই ধরনের ছেলের লোকেরা এই জাস্টিফিকেশন করতে চায়, রেশনালাইজেশন করতে চায় যে আসলে আমি ওই যে মেয়ের সঙ্গে সম্পর্কের কারণে, সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে আঘাত পাওয়ার কারণে দেখেছি, যেগুলি একদম উশিলা, এগুলো হচ্ছে তাদের মানে মুখ রক্ষার একটা ব্যবস্থা। আসলে তাদের চরিত্রগতভাবে স্বভাবগতভাবেই তারা এরকম, তাদের নৈতিক মূল্যবোধ বিবেক এগুলি একেবারেই তৈরি হয় নাই, এবং আমরা যাতে তাদের মরাল ডেভেলপমেন্ট বলি, নৈতিক বা বিবেক যে বিকাশ সেটার মধ্যে তৈরি হয় নাই, এই জন্যই তারা এত সহজে এত অপরাধ এবং অন্যায় কাজগুলি করতে পারে এবং করে। এখন আমি সবসময় এই এই অনুষ্ঠানে যে কথাগুলি বলি, এই কারণে অপরাধীদেরকে দমিয়ে রাখতে হলে অথবা সমাজকে অপরাধ মুক্ত করতে হলে যেটা করতে হবে যে যা এই কারণে অপরাধী তৈরি হবে সব সমাজে সব দেশে সর্বকালীন ছিল বিভেদ বর্ধিত মানুষ এবং যার ক্রিমিনাল মানুষ সব সময় কিছু না কিছু থাকি থাকবেও কিন্তু তাদের থেকে এই সমাজকে এবং মানুষকে এবং এই যে ওই মেয়েদেরকে বা নারীদেরকে রক্ষা করার জন্য কিন্তু দায়িত্ব হচ্ছে সমাজের। সমাজ কেন তৈরি হয়েছে? সমাজ এবং রাষ্ট্র তৈরি হয়েছে কিন্তু আমাদের যে মানুষের যে অন্যান্য যে নিরাপত্তা বা তার যে সিকিউরিটি সব ধরনের সিকিউরিটি সেগুলিকে বজায় মানে রক্ষা করার জন্যই আমরা সমাজ তৈরি করছি রাষ্ট্র তৈরি করেছি। এখন রাষ্ট্র এবং সমাজ যদি সে দায়িত্ব পালন না করে অর্থাৎ অপরাধীকে যদি সঠিক সময়ে দ্রুত ধরতে না পারে এবং তাদেরকে যথাযথ এবং উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে কিন্তু সে অপরাধ অপরাধী হয়ে যাবে এবং অন্যেরা এই অপরাধ করতে উৎসাহিত হবে। এক্ষেত্রে সেই হয়েছে আসলে অপরাধটা আমরা ব্রেনের একটা সাধারণ নিয়ম আছে মনস্তত্ত্বের একটা সাধারণ নিয়ম আছে যে কোন আচরণ আমরা বেশি করি আমরা সেই আচরণটাই বেশি করি যে আচরণটা রিওয়ার্ডেড হয় পুরস্কৃত হয়। যদি অপরাধ করে খারাপ কাজ করে আরো বেশি অর্থযুক্ত অথবা ক্ষমতা পাওয়া যায় তাহলে কিন্তু অপরাধীটা আরো বেশি অপরাধী হবে তাদেরকে আগমন করা যাবে না। আর যদি উল্টোটা হয় যদি তারা শাস্তি পায় এই হালিমের পরিবারের মতন যদি তারা পরিবারকে একগ্রহ করে ফেলা হয় অথবা হালিমের মতন গ্রাম থেকে তাকে বের করে দেওয়ার মতন ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু অপরাধ দমিত হবে। অর্থাৎ হালিমের মতন অপরাধ দমন করার জন্য আমাদের সারা বাংলাদেশে প্রতিটি এলাকায় যে সমস্ত অপরাধী আছে তারা প্রত্যেকই কোনো পরিবারের সন্তান বা ভাই অথবা ওই পরিবারকে যদি জবাবদিহির মুখোমুখি রাখা হয় অথবা ওই ছেলেটাকে অপরাধীকে যদি সামাজিক ভাবে বয়কট শুরু নয় আইনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে হালিম যেমন তার বাপ মার অপমান থেকে এবং তার নিজে কোনসাসহ অবস্থা থেকে দেখে সে অপরাধ জগত থেকে ফিরে আসার চিন্তা করতেছে অন্য বাচ্চাদেরও সেভাবে চিন্তা করবে। আমরা আশা করছি আমাদের সমাজ এভাবে জেগে উঠবে এবং প্রতিরোধ তৈরি করবে এবং আমরা অনেকটাই সমাজকে অপরাধ মুক্ত করতে পারবো।
অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম, আপনার মূল্যবান সময়ের কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনার পরামর্শ জানিয়েছেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, বাকি সেগমেন্ট গুলো নিয়ে একটু পরেই ফিরব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
বেশ কিছু টেক্সট পেয়েছি আমরা ফেসবুকে, ইমেইলে এবং এসএমএস করেছেন অনেকেই। তন্বী ঢাকা থেকে লিখেছ, ভাইয়া হালিমের কথা শুনেছি, সে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করেছে যেটা আমাদের সমাজে ইদানিং হর হামেশাই দেখা যায়। ভেবে দেখার মতো বিষয় হচ্ছে একটা মানুষ এতগুলো মানুষের সাথে সম্পর্ক কেন করে এবং এখানে ভালোবাসা আসলে কোথায় থাকে। স্বপ্ন ঢাকা থেকে লিখেছে, হালিম ভাই তোমার মনে হয় খুব বাজে কথা লিখেছেন, সেটা আমি উচ্চারণ করতে পারছি না, সেখানে তোমার যে পরিমাণ আসা যাওয়া তারা আত্মীয় না হয়ে পারে না, সামথিং লাইক দ্যাট। আমার মনে হয় যে ওই 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 কমিউনিটির মানুষকে অপমান করাটা আপনার উচিত হবে না এভাবে লিখলে। মিল্টন ফানগের থেকে লিখেছে, খুবই গালি দিয়েছেন আপনি তাকে, আমি গালিটা উচ্চারণ করতে চাই না, একটা বদমাইশ, ওর ঘরে কি মা বোন নেই একটা প্রশ্নবোধক চিহ্ন। দিরাজ কক্সবাজার থেকে লিখেছে, ভাইয়া হালিম সন্তান নামের কলঙ্ক। রাহুল চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া হালিমের কথা শুনে ওর সাথে দেখা করতে ইচ্ছে করছে, আমি কখনো এক ঘরে লোকদের দেখিনি, সাথে সাথে হালিমকে জুতাপেটাও করতে চাই। সিরাজুল ঢাকা থেকে লিখেছে, গ্রামের লোকজনকে অসংখ্য ধন্যবাদ যে তারা একটা বিচার করেছে, কিন্তু একই সাথে আমরা এটা মেনে নিতে পারছি না যে তার জন্য তার পুরো পরিবারকে এক ঘরে করে দেওয়া হয়েছে। রিফাত ঢাকা থেকে লিখেছে, গল্পটি শুনলাম, আমার মনে হয় হালিমকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ দেওয়া উচিত, কেননা প্রতিটি মানুষই একসময় ভুল বুঝতে পারে এবং ভুল বুঝলে ওই মানুষটিকে শুদ্ধ হওয়ার জন্য তার পথ বাতলে দেয়াটা সমাজের অন্যান্য মানুষদের একটা কর্তব্য। হালিম, শ্রোতা যারা শুনছে, লাখ লাখ শ্রোতা এই মুহূর্তে শুনছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
তাদের উদ্দেশ্যে বলার আগে ভাইয়া, আমি এটা কথা আজ দুই মাস থেকে আমার মা আমার সাথে কথা বলে না। আমার মা আমি বাইরে গেলে একদিন না কথা বললে আমার সাথে থাকতে পারবেও না। দু মাস থেকে কোনো আমার ভাইও কথা বলে, আমার আব্বাও কথা বলে না। শুধু একটা আমার বোন, যে বোনটার বিয়ে সে বোনটা আমার সাথে কথা বল। আমার আব্বা নাকি মসজিদে দাঁড়িয়ে বলে কি আমার ছেলের সাথে কোনো সম্পর্ক নাই আমার, আমাদের আমার ভাইয়া একদিন কল করে বলেছিল সাথে আজ কোন সম্পর্ক নেই, তুই আর বাড়ি যেতে পারবি না, যা পাবি তা বাইরে থেকে কর, বাড়িতে ভুলে যা, বাড়িতে গেলে তোর সঙ্গে বাড়ি আর ভুলে যেতেও পারবি।
লিসনারদের উদ্দেশ্যে আমার মনে হয় না এরপর আর কিছু বলা দরকার। আমরা শুধু একটা কথাই বলতে চাই, আপনার ভাগ্য যেন কখনো এরকম না হয়, সবাই যেন সতর্ক হয়। এবং 22 বছরই একটা জীবন যদি এত বড় কষ্টের মুখোমুখি হয় তার ভুলের কারণে, অপরাধের কারণে, সেটা দুর্ভাগ্য আর কি থাকতে পারে, প্রায়শ্চিত্য কত বড় হতে পারে। দেখুন, আমরা এই জন্যই বলি যে ভুল বা অপরাধের জন্মটা কিভাবে হয়, ভুল বা অপরাধটা কি এবং তার প্রায়শ্চিত্যটা কি হয় কি হয় সেটা আমাদের যাহা বলি সত্য বলি তো দেখাই, এবং যাতে করে তার মতো ভুল যেন আপনারা কেউ কখনো আর না করেন। প্রিয় শ্রোতা, আমরা সাইন অফ করবো আজকের এই যাহা বলিব সত্য বলিব, তবে তার আগে আর জি রাজুর কাছ থেকে শুনবো গত সপ্তাহে যারা চিঠি এবং মেইল পাঠিয়েছেন তাদের মধ্যে কে আজকে আমাদেরকে তার জীবনের অপ্রিয় সত্য শোনাচ্ছেন।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি শিহাব চট্টগ্রাম থেকে লিখছি। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান আমার ভীষণ পছন্দের একটি অনুষ্ঠান, আর তাই আমিও আজ আমার একটি ছোট্ট অপরাধের কথা স্বীকার করতে চাই। আপনারা জানেন যে এখন বৃষ্টি হচ্ছে, আজ থেকে 5 বছর আগে এমন এক বৃষ্টির দিনে আমি এবং আমার বন্ধুরা মিলে সবাই স্কুলের মাঠে ফুটবল খেলছিলাম। ফুটবল খেলার সময় হঠাৎ করেই আমার এক বন্ধু আমার পায়ে এসে আঘাত করে, আমি পড়ে যাই এবং আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়, আমি কান্নাকাটি শুরু করি। এক পর্যায়ে আমি উঠে তার সঙ্গে প্রচণ্ড গালিগালাজ করি এবং মারামারিও পর্যন্ত হয়, এবং সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত ওই বন্ধুর সঙ্গে আমার কোনো কথা হয় না। এটা আমার জন্য খুবই কষ্টের। আমি যতদিন ধরে যাহা বলিব সত্য বলিব শুনে আসছি, বিশেষ করে এই চিঠিপত্র পর্ব অনুষ্ঠানের শেষের দিকের এই অংশটি আমাকে খুবই নাড়া দেয় এবং সেই কারণেই চিঠি লেখা, এবং আশা করছি আমার সেই বন্ধু আমাকে ক্ষমা করে দেবেন। আমি তাকে মনে মনে খুবই খুঁজছি, যদি তার সঙ্গে দেখা হয় তাহলে আমি আমার ভুল স্বীকার করব এবং তার কাছে ক্ষমা চাইব। আমি এটা বিশ্বাস করি যে তার কাছে আমি যদি আমার ভুল স্বীকার করি, আমি যদি ক্ষমা চাই, তাহলে আমার সেই বন্ধু আমাকে অবশ্যই ক্ষমা করবেন, কেননা সেই বন্ধুটি ছিল সব থেকে কাছের বন্ধু। আমি চাইবো যে আমার মতো এরকম ভুল যেন আর কেউ না করেন এবং বন্ধুত্বের সম্পর্ক যেন কেউ নষ্ট না করেন।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু তোমাকে। প্রিয় শ্রোতা, আজকের মতো পর্দা নামলো রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। আমরা যাহা বলিব সত্য বলিব থেকে সবসময় যেন একটা জিনিসই শিখি, আমরা যেন অপরাধ না করি, আমরা যেন ভুল থেকে দূরে থাকি। নইলে এখানে আসা মানুষ যারা রয়েছেন, যারা বিবেকের তাড়না বোধ থেকে লাখো মানুষের কাছে কনফেস করেন যে তার মতো করে ভুল না করেন, সেই কনফেসের জায়গায় হয়তোবা কোনোদিন আপনাকেও বসতে হবে, এমন দুর্ভাগ্য যেন আপনার কখনো না হয়, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব থেকে আমি আর জে কিবরিয়া আপনাদের সবাইকে বলছি শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।